This track was downloaded from FusionBD.com.
ABC Radio.
Mentos Batti Yellow.
তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেন্টস বাত্তি গেলাও শোতে। তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি এবং আমার সঙ্গে রয়েছেন দ্য সিরিয়াল লায়ার রাজীব হাসান। রাজীব হাসান, দিনে আপনি কতগুলো মিথ্যা কথা বলেন? গড়ে মানে দিনে বলাটা আপনার জন্য আমি জানি এটা হিসাব করা খুব টাফ যে দিনে কতগুলো মিথ্যা কথা আপনি বলেন। আপনি বেটার বলেন আমাদের প্রতি মিনিটে আপনি কয়টা করে মিথ্যা কথা বলেন।
আপনার সম্পর্কে তো সবচেয়ে একটা আপনার সবচেয়ে জনপ্রিয় উক্তি হচ্ছে আপনার সম্পর্কে, সেটা হচ্ছে মানুষ মাঝে মধ্যে মিথ্যা কথা বলে, মাঝে মধ্যে একটা দুটা মিথ্যা কথা বলে, এমন দোষেরও কিছু না। কিন্তু আসিফ এন্তাজ রবি মাঝে মধ্যে সত্যি কথা বলে এবং দিনের প্রায় বাকিটা সময় তিনি মিথ্যার উপর থাকে। এবং আসিফ এন্তাজ রবিকে দেখলে আমার জিম ক্যারির কথা মনে পড়ে যায়। জিম ক্যারি হচ্ছে কানাডিয়ান অভিনেতা এবং তার একটা বিখ্যাত সিনেমা আছে লায়ার লায়ার। তো লায়ার লায়ার সিনেমাটা শুরুটা হয়েছে এইভাবে যে একটা ছোট বাচ্চাদের স্কুল, বাচ্চাদের স্কুলের টিচার বলতেছে বাচ্চারা আজকে আমরা শিখবো ওয়ার্ক, WORK, ওয়ার্ক। ওয়ার্ক মানে হচ্ছে কাজ। তো তোমরা কি আমাকে বলবা যে তোমাদের বাবা বা মা কে কি করে? তো একজন দাঁড়ায় বললো মাই ফাদার ইজ এ ট্রাক ড্রাইভার, আমার বাবা ট্রাক চালায়। একজন উঠে বললো মাই মম ইজ এ নার্স, আমার মা একজন সেবিকা। হ্যালো মাই ফাদার ইজ এন অ্যাক্টর, আমার বাবা একজন অভিনেতা। জিম ক্যারির ছেলে সে খুবই বিমর্ষ ভঙ্গিতে উঠে দাঁড়ায় বললো মাই ফাদার ইজ এ লায়ার। টিচার তো অবাক, মাই ফাদার ছিটি বাবা, বাবা বাবু বাবাকে লায়ার বলতে হয় না, তোমার বাবা কি করে সেটা বলো। বলে আমার বাবা লায়ার। বলে এটা তো কোনো কাজ না, লায়ার তো কোনো কাজ হতে পারবে না, তোমার বাবা আসলে করে নাকি? আমি ঠিক জানি না, আমার মা বলে আমার বাবা লায়ার, তবে তিনি প্রতিদিন সকালবেলা উঠে কোর্টটাই পরে কোর্টে যান। কো আচ্ছা তুমি মিন করতে চাইছো লয়ার, ওটা লায়ার হবে না লয়ার। কিন্তু বাচ্চাটা বলে কিন্তু আমার মা যে বলে লয়ার না লায়ার, পরে আবিষ্কার হয় জিম ক্যারি তার জীবনে সত্য কথা বলেই না, একদম সারা জীবন মিথ্যা কথা বলে। এবং সিনেমাটা খুবই খুবই চমৎকার রয়েছে, আপনি দেখছেন কিনা আমি জানি না। যেমন জিম ক্যারি বউকে ফাঁকি দিয়ে একটা তার ক্লায়েন্টের সঙ্গে প্রেম করে, সেখানেও মিথ্যা কথা বলেন। তারপর ছেলেকে কথা দেয় তার সপ্তম জন্মদিনে সে অবশ্যই আসবে, বিশাল একটা গিফট নিয়ে আসবে, কিন্তু ঠিক মতো আসতে পারে না। তখন ছেলেটার মন খুব খারাপ হয় এবং সবাই বলে তুমি তোমার জন্মদিনের উইশ করো, তোমার জন্মদিনে উইশ কি? তখন সে হাত দুটো প্রার্থনার ভঙ্গিতে হাত দুটো জোর করে বলে ঈশ্বর আমার বাবা সবসময় মিথ্যা কথা বলে, আমি প্রার্থনা করছি আমার বাবা যেন কখনো মিথ্যা কথা না বলতে পারে। ঠিক সেই সময় আকাশে কয়েকটা তারা খসে পড়ে এবং আপনি জানেন যে আকাশে যখন তারা খসে পড়ে এবং সেই সময় যদি আপনি কোনো প্রার্থনা করেন সেই প্রার্থনাটা সত্যি হয় এবং বিস্ময়করভাবে সেই বাচ্চার প্রার্থনা সত্যি হয়ে যায়। জিম ক্যারি আর মিথ্যা কথা বলতে পারে না, তার জীবনটাই মিথ্যা দিয়ে সাজানো, সে একের পর এক মিথ্যা কথা বলে যায় এবং সে সত্য কথা বলেই না। এবং বাচ্চা সেই প্রার্থনা শুনে এমন একটা আশ্চর্যজনক পরিবর্তন ঘটে যায়, জিম ক্যারি আর মিথ্যা কথা বলতেই পারে না। সে প্রথম আবিষ্কার করে যে সে প্রথমে অফিসে আসতে সবাইকে এবি বলে তোমাকে তো সুন্দর লাগতেছে, আরে তোমার ওজন তো অনেক কমে গেছে। সেই দিন সে অফিসে এসে বলে এই তুমি এত বিচ্ছিরি দেখতে কেন, তুমি বলছি ওই দিনকে অবাক হয়ে যায় এইটা কি বললাম। তারপর একজন আসে যে বল আমার ওজন আগের চেয়ে কম দেখাচ্ছে না, তুমি আগের চেয়ে আরো 50 কেজি বেশি মোটাইছো, একটু কম খাও বুঝছো কম খাও। জিম ক্যারি আবার অবাক হয়ে যায় এ আমি কি বললাম। জিম ক্যারি দীর্ঘদিনের পার্সোনাল সেক্রেটারি থেকে বৃদ্ধা, তাকে জিম ক্যারি অনেক মিথ্যা মিথ্যা প্রশংসা করতো। এসে জিম ক্যারি হেভি ঝাড়ি মারে, কোনো কাজ করে না, বুড়ি হয়ে গেছে তোমাকে আমি রাখছি, দয়া করে রাখছি, বুড়ি হয়ে গেছে তুমি কাজ করতে আরম্ভ কর। এতে জিম ক্যারির পার্সোনাল সেক্রেটারি খুবই আহত হয়, কারণ জিম ক্যারি যত মিথ্যা আছে সে একাই সেসব সামলায় যায় এবং বলে যে এতদিন ধরে আমি তোমাকে সামলাই গেছি, আজকে তোমার ইয়ে তুমি নিজে সামলাও। তখন জিম ক্যারি নিজের রুমে ঢুকে বলেন কি হচ্ছে সব, আমি কেন মিথ্যা কথা বলতে পারতেছি না? তখন জিম ক্যারি বলে আমাকে একটা মিথ্যা কথা বলতে হবে। তখন সে ঠিক করে কি যে একটা কলম তুলে নেয়, যে কলমটার কাল রং হচ্ছে কালো। সে বলে আমার হাতে যে কলমটা আমি ধরে আছি এইটার রং হচ্ছে নীল, না সরি কালো বলতে গিয়ে বলে বলে নীল বলে, এই এটার রং হচ্ছে নীল, নি অনেক চেষ্টা করে নীল বলে কিন্তু বলে কালো বলে ফেলে। আবার চেষ্টা করে যে আমার হাতে যে কলমটা আমি ধরে আছি এইটার রং নি কালো, এভাবে সে কোনো মতেই মিথ্যা কথা বলতে পারে না। এবং একটা লোক যে তার জীবনটা মিথ্যা দিয়ে গড়া, সে যখন হুট করে একদমই মিথ্যা কথা বলতে পারে না, তখন তার জীবন কিরকম ভীষণ রকমের রোল পাল্ট হয়ে যায়, সেটা আপনি জানেন। আপনি মাঝখানে ঠিক করেছেন আপনি সত্য কথা বলবেন, আপনি আপনার প্রেমিকাকে সত্য কথা বলতে গিয়ে আপনি ধরা খেয়েছেন, আপনি আপনার স্ত্রীকে সত্য কথা বলতে গিয়ে ধরা খেয়েছেন, সব ধরা খেয়ে আজকে কি হয়েছে? আজকে আপনি একজন নিঃস্ব মানুষ, আজকে আপনার মতো নিঃস্বতম ব্যক্তি পৃথিবীতে নাই। তো জিম ক্যারির জীবন থেকে শিক্ষা নেওয়ার একটা দুটো দিক আছে, একটা হচ্ছে মিথ্যা বলবা না, আরেকটা হচ্ছে কখনো কখনো অবশ্যই মিথ্যা বলবা, কারণ মিথ্যা জিনিসটা কখনো কখনো খুব কাজে দেয়, মিথ্যা জিনিসটা কখনো কখনো খুব উপকারে আসে। খুব সহজভাবে আপনাকে বলি, যেমন ধরেন আমার বউ রংপুরে গেছে, আমার বউ আমাকে, আমি খুব আনন্দে আছি, বুঝতে পারতেছেন, একদম স্বাধীন জীবনযাপন করতেছি, যা খুশি তাই করতেছি, বান্ধবীদের সঙ্গে ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছি। আমার বউ আমাকে ফোন করে বলছে তুমি কি আমাকে মিস করতেছ? আমি যদি এখন সত্য কথা বলে দিই, না না মিস করতেছি, তুমি থাকো আরেকজন বাবু, তার পরিণতিটা কি হইতো? ভয়াবহ পরিণতি হতো। আমি কি বললাম? না শোনা, তোমাকে আমি ভীষণ মিস করছি, আমি যখন দরজার হাতলে হাত দিই তখন আমার মনে পড়ে, আমি বাসায় আসলেই কেউ ছিটকিনিটা খুলে দিত, আমি যখন বাথরুমে ফ্রেশ হওয়ার জন্য ঢুকি হাত মুখ ধুই তখন আমার মনে পড়ে কে একজন ছিল
আমাকে ফ্রেশ করে দিত,
না না কেউ একজন টাওয়েলটা বাড়িয়ে।
আপনি,
আমি যখন বিছানায় যাই,
রাজীব আমি আপনাকে অনেকক্ষণ আনইন্টারাপ্ট কথা বলার সুযোগ দিচ্ছি, আপনি যখন সামান নিতে যান আপনি টাওয়েল ছাড়া যান?
এটা 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 আমি শিখেছি হচ্ছে বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা আলমগীরের কাছ থেকে। আলমগীরের সিনেমা সে কখনো বাথরুমে টাওয়েল নিয়ে, টাওয়েল এবং লুঙ্গি নিয়ে যেত, এবং গোসল করার পর সে বলতো টাওয়েল আর লুঙ্গিটা নিয়ে আসো, এটাই সাবানা টাওয়েল এবং লুঙ্গিটা নিয়ে বাথরুমে আসতো, তখন আলমগীর খুব খারাপ করে টেনে নিয়ে বাথরুমে নিয়ে যেত, খুব রোমান্টিক একটা ব্যাপার।
আচ্ছা, তো আপনি এই সবাই আলমগীরের কাছ থেকে শিখেছেন যে শাওয়ার করতে গেলে লুঙ্গি এবং টাওয়েল নেওয়ার প্রয়োজন নাই, এটা এটা ই করতে হবে, কি বলবেন এটা আপনি আপনার বউকে বলবেন, সে টাওয়েল এবং লুঙ্গি নিয়ে যাবে, না তারপর আপনাকে খপ করে জড়িয়ে ধরবেন। খুবই চমৎকার শিক্ষা, এবং বাংলা সিনেমা দেখে যদি আমরা না শিখি তাহলে আমরা কি থেকে শিখবো?
অবশ্যই
পাঠ্যপুস্তক থেকে
না,
আমাদের তো শিখতে হবে বাংলা সিনেমা দেখে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রাজীব, এখন তো আপনার বউ নাই,
বউ নাই কথাটা আমার
লাগছে
বউ ভালো লাগছে না, বউ আছে কিন্তু
কিন্তু বাসায় নাই, ঠিক আছে, সে তার বাপের বাড়ি রংপুরে আছে। তো আপনি এখন টাওয়েল দেবার জন্য কাকে ডাকেন?
ভাই আপনি আমার হাত ধরে দেখেন, যে আমি দুপুরবেলা গোসল করছি এখনো গাটা ভেজা ভেজা আছে, দেখেন আমার মাথা এখনো চুলটা ভেজা।
আসলে আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে আপনি
ভেজা
গায়ে আসেন, ঠিক আছে, এবং আপনার মাথা মোছা থাকে না, আপনার গা মোছা থাকে না, এবং এখন এটা রহস্য উদ্ঘাটিত হলো যে
আমি ভীষণ একা রবি ভাই।
এটা তো টাওয়েলের প্রসঙ্গটা কেন, যে আপনি মানে আপনার শাওয়ার করার জায়গা কেউ টাওয়েল পৌঁছে দেয় না বলে আপনি গা মুছতে পারেন না, হতে করতে লুঙ্গি,
এটা খুব খুবই জটিল প্রশ্ন।
আমি খুব সহজ প্রশ্ন জটিল মনে
হচ্ছে, টাওয়েলের অভাবে যেহেতু আমি ভিজা ভিজা অবস্থা,
বাসায় টোটাল কাজের লোক কয়জন?
আমি একা, আমি একাই থাকি।
আপনি কিন্তু মানে এর আগের কোনো একটা শোতে বসলেন যে আপনার বাসায় একজনই কাজের লোক আছে?
না, আমার বাসায় কোনো কাজের লোক নাই, আমি একাই, আমি একাই কাজের লোক, একাই বাড়ির গৃহকর্তা, একাই বাবুর্চি, একাই ক্লিনার, সবই একাই, আমি চারপাশ দিয়ে একা। তো আমরা কি নিয়ে কথা বলতেছিলাম?
আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে আপনার টাওয়েল থাকে না, এই জন্য গা ভেজা থাকে, কিন্তু আপনার লুঙ্গির ব্যাপারটা আমরা মানে আমি প্রশ্নটা করছিলাম এবং আপনি এটা উত্তর বলছিলেন, এটা খুব জটিল একটা প্রশ্ন,
এটা খুব জটিল একটা প্রশ্ন,
উত্তরটা আমি শুনতে
উত্তরটা দেওয়াটা জটিল প্রশ্ন, উত্তর দেওয়াটা খুব
তারপর একটু ট্রাই করে দেখেন যে হোয়াট অ্যাবাউট লুঙ্গি, লুঙ্গির ব্যাপারটা আপনি কীভাবে সলভ করেন?
বাদ দেন আর,
আচ্ছা আচ্ছা ঠিক আছে, লুঙ্গির লুঙ্গির ব্যাপার আমি
ছাড় দিলেন,
ছাড় দিলাম, ঠিক আছে রাজীব। তার আগে বলে নেই যে আমরা কেন আজকে মিথ্যা নিয়ে কথা বলছি, কারণ 2 এপ্রিল ছিল
আপনার জন্মদিন, এবং সেই জন্মদিন উপলক্ষে জাতিসংঘ মানে আছে না
হ্যাঁ, মহাত্মা গান্ধীর জন্মদিনে যেমন
অহিংস দিবস,
অহিংস ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে ডিক্লেয়ার করা হয়েছে, তেমনি 2 এপ্রিল ছিল আমার জন্মদিন আপনার ভাষ্য মতে সেদিন
জাতিসংঘ বিশ্ব মিথ্যা দিবস ঘোষণা করছে,
টেলে লাই দিবস,
টেলে লাই ডে। এবং যারা ভাবছে যে আমরা মিথ্যা করেই মিথ্যা দিবসের কথা বলছি, মিথ্যা দিবসের কথাটা ভীষণ রকমের সত্যি। তোমরা যারা বিশ্বাস করছো না, তোমরা ইন্টারনেটে গিয়ে টেলে লাই ডে লিখে গুগলে সার্চ দাও, দিলেই খুঁজে পাবা। এবং সেখানে অবশ্যই খুব জল জলে করে একজনের নাম লেখা আছে, আসিফ ইন্দ্রসবি ফ্রম বাংলাদেশ, যিনি মিথ্যাকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে গেছেন, মিথ্যাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন,
যিনি মিথ্যাকে সত্যিকার অর্থে বিদেশে রপ্তানিযোগ্য একটি পণ্য হিসেবে নিয়ে গেছেন, যিনি মিথ্যাকে
মিথ্যা যদি গান হতো তাহলে আসিফ ইন্দ্রসবিকে বলা হতো মাইকেল জ্যাকসন, মিথ্যা যদি একটা শিল্প হতো আসিফ ইন্দ্রসবিকে বলা হতো মিকেল অ্যাঞ্জেলো, মিথ্যা যদি হতো একটা অভিনয় আসিফ ইন্দ্রসবিকে বলা হতো সৌমিত্র চট্টোপাধ্যায়, মিথ্যা যদি হতো একটা সিনেমা আসিফ ইন্দ্রসবিকে বলা হতো সত্যজিৎ রায়। তো সেই আসিফ ইন্দ্রসবির স্মরণে প্রতি বছরের 2 এপ্রিল 2 এপ্রিল পালন করা হয় টেলে লাই দিবস।
রাইট, এখন আমি আপনাকে ইন্টারভিউ করি,
আপনি আমাকে ইন্টারভিউ করবেন,
কে কাকে ইন্টারভিউ করবে?
আচ্ছা বলেন কি বলতে চান রোহিত ভাই, আমরা একটা চুক্তিতে আসছিলাম, আপনি মনে ভুলে গেছেন যে আমরা মানে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে পরস্পরকে
অবশ্যই রাজীব আমি
বলবো না,
আমরা অবশ্যই আমাদের এই শো করার যে নতুন নতুন সিজনে যখন আমরা শো শুরু করি তখন আমাদের মধ্যে অন্য কোনো কিছু নিয়ে লিখিত চুক্তি হয় না, কিন্তু আমার আপনার মধ্যে একটা লিখিত চুক্তি হয়েছে যে এই শোতে আমি আপনার ভাব মূর্তির ব্যাপারে লক্ষ্য রাখবো, আপনি আমার আমার ভাব এবং মূর্তির ব্যাপারে আমি লক্ষ্য রাখবেন, এবং আমরা দুজন দুজনের ভাব মূর্তির ব্যাপারে লক্ষ্য রাখবো। জাস্ট আমি আমার কিউরিওসিটি থেকে জানতে চাচ্ছি যে আপনি মানে আমার বেশ কয়েকটা প্রশ্ন আছে মিথ্যা নিয়ে। এক নম্বর কথা হচ্ছে যে আপনি যখন মিথ্যা বলেন আপনি এত সাবলীল ভাবে মিথ্যা কিভাবে বলেন, মানে এটা রহস্যটা কি?
না আমি মিথ্যা বলি না,
আচ্ছা
আমার জীবনে মিথ্যার কোনো আশ্রয় নেই,
আচ্ছা
যে মিথ্যাগুলো আমি বলি সেই মিথ্যাগুলোকে আমি আবার যেহেতু মিথ্যা বলে ফেলেছি সেটাকে সত্যিতে রূপান্তরিত করার চেষ্টা করি। ধরেন আমি একলাবতীকে ভালোবাসি, একলাবতীকে বললো আমি একলাবতী আমি তোমাকে ভালোবাসি, তো এটা সামহাও এটা মিথ্যা কথা, এবং আমার মনে হয় যেটা সত্য না, আমি যে একলাবতীকে বললাম একলাবতী আমি তোমাকে ভালোবাসি কথাটা সত্য না। তখন আমি যেটা করি আমি সত্যিকার অর্থে মনে প্রাণে একলাবতীকে ভালোবাসতে শুরু করে, যার ফলে সেই মিথ্যাটা মিথ্যা থাকে না, সত্য
এটা ক্রমান্বয়ে সত্যে পরিণত হয়। আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি জীবনে প্রথম কবে মিথ্যা বলেন, মনে আছে আপনার?
খুবই নিশ্চিতভাবে খুবই ছোটবেলায় বলেছিলাম, এটা ভাবতে হবে ভাই, আমার ভাবলে হয় নিশ্চয় মনে পড়বে যে নিশ্চয়ই গুরুতর কোনো মিথ্যা কথা বলেছিলাম, ছোটবেলায় বলেছিলাম নিশ্চিতভাবে।
এবং আপনার আরেকটা প্রশ্ন করি রাজীব, আপনি কি জানেন যে প্রাণী জগতে আর কারা কারা মিথ্যা কথা বলে মানুষ ছাড়া?
প্রাণী জগতে মানুষ ছাড়া কেউ মনে হয় মিথ্যা কথা বলে না,
কারণ
একমাত্র মানুষই হচ্ছে মিথ্যার। মানে আমাদেরকে একজন কুইজ হচ্ছিল, কুইজে একজন আমাদেরকে যেটা হয় মফস্বল শহরে বিচারকরাও সেরকম প্রিপারেশন নিয়ে আসেনি, আমরাও প্রিপারেশন নিয়ে আসেনি, তো বিচারকরা আমাদেরকে জিজ্ঞেস করবে যে লাই ডিটেক্টর যন্ত্রটা কে আবিষ্কার করে, আপনি জানেন যে মিথ্যা কেউ বলছে কি না এটা নির্ণয় করার জন্য একটা যন্ত্র আছে যেটাকে বলা হয় লাই ডিটেক্টর, এটা নিয়েও আমরা কথা বলবো, আসলে লাই ডিটেক্টর কাজ করে কি না,
কাজ করে কি না, বা মিথ্যার অন্যান্য যে মিথ্যা নিয়ে অন্যান্য যে মিথগুলো প্রচলিত আছে ওগুলো কাজ করে কিনা। কিন্তু আমি আপনাকে আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা আসলে জানি না যে প্রাণী জগৎ অন্য কেউ মিথ্যা কথা বলে কিনা, প্রাণী জগৎ অন্য কেউ তো কথাই বলে না, যারা একটু কমিউনিকেট করে ঠিক আছে অন্য পশু পাখি যারা কমিউনিকেট করে তারা হচ্ছে তাদের খুব প্রয়োজনের কারণে কমিউনিকেট করে, এবং তারাও কিন্তু কি বলবো তাদের কমিউনিকেশন স্কিলের মধ্যে দেখা যায় যে তাদের মধ্যে কিছু
মিথ্যাভাবের আদান
প্রদান হয়, এটাকে যদি আমরা ভাষা হিসেবে ধরে নিই তার মধ্যে অবশ্যই মিথ্যা না থাকলেও এক ধরনের ছলনা আছে। ধরেন একটা নারী সিংহকে বা একটা নারী বাঘকে মেয়ে বাঘকে দুইটা ছেলে বাঘ
পটানোর চেষ্টা করছে
ঠিক আছে, সেখানে কি তারা ছলনের আশ্রয় নেয় না শক্তির আশ্রয় নেয়?
পরস্পরের লড়াই করে যেতে শেষে বাঘটাকে পায়। তবে আপনি ময়ূর দিয়ে ভালোভাবে উদাহরণ দিতে পারেন, আপনি জানেন যেই ময়ূরটা দেখতে সুন্দর, প্রাণী জগতের একটা বিস্ময়কর ব্যাপার হচ্ছে মানব প্রজাতি একটু ব্যতিক্রম, মানব প্রজাতিতে নারীরা হয় সুন্দর পুরুষরা হয় সাদা মাথা বা, কিন্তু প্রাণী জগতে পুরুষদেরকে খুব সুন্দর হইতে হয়, অন্যান্য প্রাণী জগতে, কারণ নারীকে আকৃষ্ট করতে হবে তাকে মেটিং এর জন্য। যেমন আপনি খুব ময়ূরের কথা ধরেন, যেই ময়ূর খুব পাখি,
সিংহের কথাও ধরতে পারেন,
সিংহের কথাও, যেই কেশর টেশর ফোলানো সেটা কিন্তু পুরুষ, যেই ময়ূর পেখম টেখম মেলতে পারে সেটা কিন্তু নারী ময়ূর না, ময়ূরই না, সেটা ময়ূর, পুরুষ ময়ূর। এই কারণে আপনি, এটা এক ধরনের মিথ্যাই কিন্তু, যে আমি যে তোমাকে প্রলোভন দিয়ে আকৃষ্ট করছি এবং আমার সঙ্গে এক ধরনের ভালো,
তবে মানে এই আমি যদি ওইটা নিয়ে পড়লাম, আমার কাছে মনে হয় না যে এটা মিথ্যা, এটা এক ধরনের কি বলবো, এটা
প্রকৃতির প্রয়োজন,
প্রকৃতির প্রয়োজন না। আপনি আপনি যদি নিজেকে সুন্দর ভাবে উপস্থাপিত করতে চান, আপনি যদি আপনাকে নিজেকে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করতে চান, এটা ঠিক মিথ্যা না, এটা নিজের এক ধরনের মার্কেটিং বা ব্র্যান্ডিং বলতে পারেন। মানুষ কখন থেকে প্রথম মিথ্যা বলা শুরু করে, মানে একটা মানুষ সে তো আর জন্মায় মিথ্যা কথা বলে না, সে প্রথম থেকে কবে মিথ্যা কথা বলা শুরু করে?
মিথ্যোলজি বিশ্বাস করলে তো আপনাকে বিশ্বাস করতে হবে যে সেই অ্যাডাম এন্ড ইভ,
না আমি সেই আমি সেই রেসের কথা বলতে, আমি বলতেছি যে রানা একটা আপনার একটা বাচ্চা হলো বা আপনি যখন শিশু ছিলেন, আপনি প্রথম কত বছর বয়সে মিথ্যা কথা?
একদম নিশ্চয়ই ছোটবেলায়, ধরেন কোনো কিছু ভেঙে ফেলেছি তখন,
মানে সাধারণত দেখা যায় মানে মানে একটা মানব শিশু দুই বছর
দেখলাম মিথ্যা কথা বলা শুরু করে,
মিথ্যা কথা বলা শুরু করে না,
মিথ্যা বলার ক্ষমতা অর্জন করে,
ক্ষমতা অর্জন করে। মিথ্যা বলতে গেলে আপনাকে মানে মিথ্যা বলার জন্য আপনার প্রথম কোন জিনিসটা দরকার?
কল্পনা শক্তি,
কল্পনা শক্তি প্রয়োজন হয়। এবং আরেকটা জিনিস প্রয়োজন হয়, সেটা হচ্ছে তাৎক্ষণিক কল্পনা শক্তি। আমি স্টুডিওতে দেরি করে ঢুকলাম, আমি হয়তো স্টুডিওতে ঢোকার আগে হয়তো আরেকজনের সাথে ফোনে কথা বলছিলাম এবং আমি দেরি করে স্টুডিওতে ঢুকলাম, আমি যাই চট করে আমাকে জিজ্ঞেস করে বসলো যে কি ব্যাপার, শো শুরু হয়ে গেছে, আপনি দেরি করলেন কেন? এখন আমি যদি জাহিদকে বলি যে জাহিদ আমি ফোনে ব্যস্ত ছিলাম, জাহিদ তাহলে আরো খেপে যাবে, তাহলে কি আমাকে অন্য একটা কারণ বলতে হবে? মিথ্যা কথা বলায় তারাই দক্ষ হয় যারা ভীষণ ক্রিয়েটিভ, এবং কোন ধরনের ক্রিয়েটিভ, যারা খুব কুইকলি ক্রিয়েটিভ কিছু চিন্তা করতে পারে, মানে আপনার খুব কুইকলি আরেকটা কারণ বানিয়ে বলতে পারে। মানুষের জীবনের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মিথ্যা কথা বলা, এবং খুবই অদ্ভুত ব্যাপার মানুষ কেন কেন কঠিন কাজ, সত্যি ঘটনাটা কি? সত্যি ঘটনা হচ্ছে আপনি যেটা করেছেন, আপনি যেটা দেখেছেন, আপনি যেটা শুনেছেন, আপনার সামনে আগুন লেগেছে, এটা হচ্ছে সত্যি। এটা আপনি এসে একদিন আমার সামনে আগুন লেগেছে, কিন্তু আপনার সামনে যে আগুন লাগে নাই, আপনার সামনে যে ঝড় হয় নাই, আপনি যদি সেটা বলেন যে আমার আগুন লাগে নাই কিন্তু আগুন লাগছে, আপনি এটা বলতে গেলে আপনাকে যে পরিমাণ ব্রেন স্ট্রমিং করতে হবে, যে পরিমাণ কল্পনা শক্তি কাজে লাগাতে হবে, সেটা মানে সেটা খুব তুচ্ছ করার মতো ব্যাপার না, খুবই। কিংবা আগুন লেগেছে, আপনি এসে বলছেন যে আগুন লাগেনি, বা আপনি নিজেই আগুনটা লাগিয়েছেন কিন্তু আপনি এসে বলছেন যে আমি আগুন লাগাইনি, এই এই মিথ্যা বলার জন্য দুর্দান্ত রকমের ক্রিয়েটিভিটির প্রয়োজন হয়। এবং যে ক্রিয়েটিভিটিটা প্রাণী জগতের অন্য কারোর মধ্যে না থাকলেও, মানে মানে এই মাত্রার ক্রিয়েটিভিটিটা প্রাণী জগতের অন্য কারোর মধ্যে না থাকলেও যারা মানুষ তাদের মধ্যে আছে, এবং যারা কাজে জানা, আমি যাদেরকে মিথ্যাবাদী হিসেবে দেখি, আমি তাদেরকে সবসময় ক্রিয়েটিভ কাজে প্রেফার করি। যেমন আমি সব আমি কেন এই শোতে
আমাকে নেওয়া হয়েছে,
কারণ হচ্ছে যে আপনার মতো চোখের পাতি না ফেলে মিথ্যা কথা বলতে না, সিরিয়াসলি আমি দেখি না। এবং হয় কি যে মানুষ যখন মিথ্যা কথা বলে, আমাদের কিছু প্রচলিত মিথ আছে যে মানুষ যখন মিথ্যা কথা বলে তখন সে তোতলায় আন্তামতা করে, ঠিক আছে, মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার হাত কাঁপে, মানে হাত কাঁপে মানে কি ওই অর্থে কাঁপে না, মানে তার
একটা নার্ভাসনেস কাজ করে,
একটা নার্ভাসনেস কাজ করে এবং
হার্ট বিট বেড়ে যায়
তার হাতের মধ্যে, সেই নার্ভাসনেস মানে তার নখগুলো নাড়াচাড়া শুরু করে। মানে যখন মিথ্যা কথা বলে তখন তার চোখের পাতা পিটপিট করতে থাকে, ঠিক আছে, মানে যখন মিথ্যা কথা বলে তখন সে নার্ভাস থাকে, মানে যখন মিথ্যা কথা বলে মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা যায়, মানুষ যখন মিথ্যা কথা বলে সে তার ভুরুটা কুচকে ফেলে, এগুলো হচ্ছে প্রচলিত মিথ। এবং রাজীব, আপনি যখন মিথ্যা কথা বলেন আপনার মধ্যে এর একটি লক্ষণও দেখা যায় না, আপনার চোখ পিটপিট করে না, আপনার আঙুল খুবই স্থির থাকে, আপনি আমদামদা করেন না, আপনার হার্টবিট বাড়ে না, এবং আপনার মধ্যে কোনো অস্থিরতা দেখা যায় না, আপনি অসম্ভব রিল্যাক্স মুড, রিল্যাক্টেড ওয়েতে আপনি মিথ্যা কথা বলেন। এইরকম বিস্ময়কর মিথ্যা কথা বলতে আমি আরেকজনকে দেখেছি, তার নাম হচ্ছে গোলাম রসুল ফিরোজ।
আমাদের যে ফিরোজ,
বাংলাদেশের জীবিত দাস,
বাংলাদেশের শেষ জীবিত দাস, কিন্তু আমার আরেক বন্ধু ফিরোজ, তাকেও আমি দেখছি যে সে কোনো প্রকার টেনশন ছাড়া খুবই নির্মোহ ভঙ্গিতে মিথ্যা কথা বলে যাচ্ছে, এবং এটা আপনিও পারেন। এবং রাজীব, কে না জানে যে আপনি আমার থেকে অনেক বেশি ক্রিয়েটিভ, অনেক 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 বেশি ক্রিয়েটিভ।
না, আমি অন্যভাবে ব্যাখ্যা দিই আপনার ব্যাপারটা। এই বিউটিফুল মাইন্ড সিনেমাটা নিশ্চয়ই আপনি দেখছেন, রাসেল ক্রো। রাসেল ক্রো ক্যামব্রিজে ভর্তি হয়, খুব সম্ভবত ক্যামব্রিজ বা অক্সফোর্ড, যে কোনো দুটো বিশ্ববিদ্যালয়, একটা খুব বিখ্যাত বিশ্ববিদ্যালয়
অথবা হার্ভার্ড,
অথবা হার্ভার্ড, যাই হোক, কোনো একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এবং ভর্তি হওয়ার সময় তাকে যে রুমটা অ্যালট করা হয় সেখানে তার একজন সহপাঠী থাকে, এবং সেই সহপাঠীর একটা ছোট্ট একটা ভাতিজি থাকে। এবং রাসেল ক্রো খুবই মেধাবী ছাত্র, ভয়ঙ্কর মেধাবী, এবং সে খুব দ্রুত প্রতিষ্ঠা পায়। এবং দেখা যায় সিনেমার এক পর্যায়ে গিয়ে রাসেল ক্রোর এই মেধাটাকে কাজ করার রাষ্ট্র তাকে গোপন একটা দায়িত্ব দেয় যে দেখো আমাদের শত্রু রাষ্ট্রগুলো আমাদের বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র করছে, তো শত্রু রাষ্ট্রগুলোর এই ষড়যন্ত্র আবিষ্কার করা হচ্ছে, তাদের যেই কোডগুলো আছে সেই কোডগুলো ডিকোড করতে হবে, যে সংকেত আছে এই সেই সংকেতগুলো ভেঙে ভেঙে তাদের মূল তথ্যগুলো বের করে নিয়ে আসতে হবে। তো রাসেল ক্রো যদি ম্যাথ খুব ভালো পারতো, সে কম্বিনেশনটা খুব পারমিউটেশন কম্বিনেশন এসব খুব ভালো পারতো, তো রাসেল ক্রো সেই রাষ্ট্রের গোপন সংগঠনে যোগ দেয় এবং সে একের পর এক তথ্য ডিকোড করতে থাকে। যেমন তার সামনে একটা খোলা পেপার পড়ে আছে, খুব সাধারণ একটা নিউজ যে অমুক জায়গায় তিনজন নারী ধর্ষিত, সে ওই খবরের মধ্যে থেকে বিভিন্ন ওয়ার্ড কম্বিনেশন করে বের করে ফেললো যে ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে, এরকম একটা তথ্য ডিকোড করে ফেললো। পরে রাসেল ক্রো বিয়ে হয়, বিয়ে করার পর হঠাৎ করে তার স্ত্রী একদিন আবিষ্কার করে এই যে রাসেল ক্রো তার একজন বন্ধু আছে, সে বন্ধু একজন ভাস্তি আছে। রাসেল ক্রো রাষ্ট্রের একটা গোপন সংস্থার সঙ্গে জড়িত যেখানে সে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, এবং সেটা সে ভয়ঙ্কর রকমের কাজ করছে, সেটা সবই হচ্ছে মিথ্যা বানোয়ার, সেটা কোনোটাই সত্যি না, কিন্তু রাসেল ক্রো সেটা দেখতে পায়। কারণ রাসেল ক্রো হচ্ছে সিজোফ্রেনিয়া আক্রান্ত, তার সামনে একটা মিথ্যার একটা জগতে সে বাস করে এবং সে ওই মিথ্যার জগৎটাকে সত্য বলে ধরে নেয়। আমার মাঝে মাঝে মনে হয় রবি ভাই, আমি মিথ্যা বলি না, ঠিক আছে আমি ধরে নিচ্ছি আমি প্রচুর মিথ্যা কথা বলি, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি রাসেল ক্রোর মতো এরকম একটা মিথ্যার জগতে বাস করি। আমার মাঝে মাঝে মনে হয় আসিফেন্দাস রবি নামের আসলে সত্যিকার অর্থে কারোর সঙ্গে আমার কখনো দেখা হয়নি, জাহিদ নামের কারোর সঙ্গে কখনই আমার দেখা হয়নি। মাঝে মাঝে আমার মনে হয় আমি স্টুডিওতে কথা বলছি সেভ একটা কল্পনা,
এবং যে আপনার বাথরুমের লুঙ্গি নিয়ে যায় সে আপনার বউ না
সত্যিকার অর্থে, এবং যাকে আমি ভালোবাসি, যে একলাবতীকে আমি ভালোবাসি, তার অস্তিত্বই আসলে ইচ্ছে ছেড়েতে নেই। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমরা মিথ্যা নিয়ে অনেক কথা বলবো, মিথ্যার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলবো, এবং আসিফেন্দাস রবিকে কেন মিথ্যা রাজা বলা হবে, কেন বলা হয় আসলে, সেটা নিয়ে আমরা কথা বলবো। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, মিথ্যা বড় সুন্দর, মিথ্যারে তাই ভালোবাসিলাম।
মেন্টোস বাতি জ্বালাও,
ও তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফেন্দাস রবি, এবং আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান, এবং আমাদের সঙ্গে ফোনে একজন আছেন। হ্যালো, কে বলছিলেন?
হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন?
না, আমরা ভালো নাই।
কেন ভাইয়া?
আপনি কাকে, কার সঙ্গে কথা বলতে যাচ্ছেন?
আমি রবি ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম।
আমি, আপনি কোথায় ফোন দিয়েছেন ভাই? হ্যালো ভাই, আপনি কত নম্বরে ফোন দিয়েছেন আমাদেরকে একটু বলবেন নাম্বারটা?
জি, আমি তো নাম্বার ফোন দিয়েছি যে 8515196।
ও ও, আপনি তো ভাই ভুল করে ফেলছিলেন, আমাদের এটা শেষেরটা 26 না, শেষেরটা হবে 27।
আর আমি তো ফেসবুকে থেকে ভাইয়া নাম্বারে নিয়ে ফোন দিয়েছি।
যাই হোক, নাম্বারটা তাহলে ফেসবুকে ভুল দেয়া ছিল, এটা অন্য একটা শো, ঠিক আছে, এটা একটা অন্য একটা শো, এই শোর নাম হচ্ছে ঢাকার রং রসিকতা, ঠিক আছে।
আমি তো বলি, আমি তো জানি যেটা আপনারা যারা কথা বলছেন তারা একটু শেলু।
না 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 না, এই সেটা হচ্ছে আমি বলছি আর যে হাকিম, আর আমাদের সঙ্গে আছেন
আমি আব্দুল কুদ্দুস।
কুদ্দুস
না, মজা করেন না ভাই, আমি একটা,
এটা মজা না, মজা না, আপনি ভাই, আপনি মেন্টর বাতি জেলা শোয়ের কথা আমরাও শুনেছি
না, এরপর আগেও দুই তিনটা ফোন আসলো, কাস্টমারটা ভুল হইছে,
ভুল হইছে, মানে আমাদের হয় কি যে প্রচন্ড বৃষ্টি হইলো তো রাজীব, আমাদের মানে আমাদের বৃষ্টি হওয়ার কারণে যেটা হয়েছে, আমাদের হচ্ছে অপর নিচ দুইটা রেডিও স্টেশন আছে, ঠিক আছে? একটা হচ্ছে ABC রেডিও, ওইখানে চলছে মেন্টোস বাতি জ্বালাও শো। আরেকটা রেডিও আছে হচ্ছে DES, ওইখানে চলছে হচ্ছে জাতীয় রঙ্গরসিকতা শো। তো হয় কি বৃষ্টির লাইনের কারণে টেলিফোন লাইন প্রায় আপনার ক্রস কানেকশন হয়ে যেটা হয়েছে যে দুইতলার ABC রেডিও হচ্ছে তিনতলায়, হ্যাঁ, আর ওইটা হচ্ছে দুইতলায়। তো তিনতলার ফোন কলটা দোতলায় চলে আসছে। ভাই আপনি যেটা করেন, আপনি ফোনটা কেটে দিয়ে আবার নতুন করে চেষ্টা করেন এবং আশা করি যে আপনি মেন্টোস বাতি জেলার সাথে কথা বলতে পারবেন।
আমি মেন্টোস বাতি জেলার অনেক একটা ভক্ত, এই শোটা শুনলে আমি মনে করেন।
আচ্ছা ভাই, এখন আপনি অন্য একটা শোতে ফোন করে যদি মেন্টোস বাতি জেলার শোয়ের প্রশংসা করেন,
তো ভাই এটা ভালো লাগবে।
আপনার বউ যদি আপনাকে পাশে শোয়াই রেখা আরেকটা ছেলে প্রশংসা করে আপনার কি ভালো লাগবে? আপনার গার্লফ্রেন্ড যদি আপনাকে পাশে বসিয়ে রেখে আরেকটা ছেলের প্রশংসা করে আপনার কেমন লাগবে?
আমার একটা প্রশ্ন আছে, আপনি স্ত্রীর ব্যাপারে বললেন যে আপনার স্ত্রী আপনাকে পাশে শোয়ায় রাখা, আরেকটা লোকের প্রশ্ন করতে, এরপরে যখন গার্লফ্রেন্ড এর প্রসঙ্গ আসলো হাকিম ভাই, তখন আপনি বলতেছেন আপনার গার্লফ্রেন্ড পাশে বসায় রাখা
না,
মানে স্ত্রী হইলে আপনি এক ধরনের বর্ণনা দিচ্ছেন গার্লফ্রেন্ড হইলে?
কুদ্দুস ভাই ব্যাপারটা যেটা হয়েছে, কুদ্দুস ভাই আমি ব্যাপারটা বলি, সেটা হচ্ছে যে বউয়ের সাথে ব্যাপারটা মানে শোয়াশুয়ির ব্যাপারটা আমাদের সামাজিক প্রেক্ষাপট এবং মূল্যবোধ অনুযায়ী সেটি ঠিক আছে, কিন্তু আমি তা কোনোভাবেই মানতে পারি না কুদ্দুস ভাই। হতে পারি আমরা আধুনিক, হতে পারি পৃথিবী অনেক এগিয়েছে, হতে পারে যে এটা 2015 সাল, হতে পারে এটা ফেসবুকের যুগ, কিন্তু বান্ধবী সাথে বিয়ের আগেই যদি এসব হয়, রাজীব আমি কুদ্দুস ভাই আমি এটা মানতে পারি না, একদমই মানতে পারি না কুদ্দুস ভাই।
আপনি একজন প্রেমিক একজন প্রেমিকা খুব পবিত্র মন নিয়ে পাশাপাশি শুয়ে থাকতেই পারে,
হ্যাঁ,
একজন প্রেমিক একজন প্রেমিকা শুদ্ধতম হৃদয় নিয়ে পাশাপাশি শুয়ে থাকতেই পারে এবং পাশাপাশি শুয়ে থেকেও পবিত্র থাকাটার মধ্যে
যাই হোক আমরা।
আচ্ছা আরে কুদ্দুস ভাই, আমাদের ঢাকার রঙ্গরসিকতা শোটা আপনার কেমন
কেমন লাগতেছে?
আরে অনেক ভালো লাগছে।
আচ্ছা ঠিক আছে, আপনি কি মেন্টোস বাতি জ্বালাও শোটা পছন্দ করেন না ঢাকার রঙ্গরসিকতা শোটা পছন্দ করেন?
মেন্টোস বাতি জ্বালাও পাগল হয়ে যায় শোটা শুনলে, তাই হাসতে হাসতে পুরো পেট ব্যথা হয়ে যায়।
আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আবার চেষ্টা করেন, আমরা আমরা যেহেতু অন্য একটা শো আমাদের আসলে ভালো লাগছে না ভাই, আপনার একই সময় দুইটা শো হচ্ছে
এবং সেই শোর কারণে
অনেক 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 হয় অনেক সময় কুদ্দুস ভাই আপনার ক্ষেত্রে হয়েছে না যে আপনি বসুন্ধরা সিটিতে গেছেন, একজন আপনাকে দেখে আগায় আসছে কুদ্দুস ভাই, আসে বলছে ও মাই গড আমি আপনার ভাইয়া খুবই ফ্যান, আমি সারাক্ষণ আপনার রেডিও শুনি, আপনার লেখা পড়ি, আপনি রাজীব হাসান? তখন আপনার মনটা ভেঙে যায় না কুদ্দুস?
একদম একদম, এবং আমার মাঝে মাঝে মনে হয় চলছিল এবং কোন একটা কারণে আমার সঙ্গে তার চেহারারও কিছু কিছু
মিল আছে
এবং
আরে ছাগলের সাথে আমার চেহারার মিল
আছে জানি না,
আসিবেন না চক্রেন কোনো মানে হয় কোন মানে হয়
এর জন্য যে কত হ্যারাসমেন্টের শিকার,
কত হ্যারাসমেন্টের
শিকার। কারণ নিউ মার্কেটে গেছি, একটা মেয়ে ছুটে আসলো, আসে পরে জড়ায় ধরে অবস্থা, ও রাজীব ভাই আমি আপনার ইউ শুনে ও আল্লাহ আমার বিশ্বাস হচ্ছে না, আজকে ও মাই গড আজকে ভাই ও আপনার অবস্থা চিন্তা করেন, আমি কুদ্দুস আমি, এবং যখন আমি বলি কুদ্দুস বিশ্বাস করে না, রাজীব ভাই আপনি আমার সঙ্গে ফাজলাম
ফাজলাম
বলেন আমি কিভাবে হাকিম ভাই?
এইটা হচ্ছে রাজীব কথা যে আমাদের ধারণা যে মিথ্যা কথা বলাটা খুব সহজ,
একদম কঠিন,
পৃথিবীর কঠিনতম কাজ হচ্ছে মিথ্যা কথা বলা। আমি একটা ছোট্ট পরীক্ষা, এটা মানে আমাদের যদি পরিচিত কেউ থাকতো তাহলে তাকে নিয়ে এটা করা যেত, রাজীবকে নিয়ে ওই পরীক্ষাটা করা যাক।
রাজীব
রাজা রাজীব যদি টানা 5 মিনিট রাজীবকে যদি বলা হয় যে রাজীব টানা 5 মিনিট আপনি মিথ্যা কথা বলে যান, রাজীব এটা খুব সম্ভবত 1.5 মিনিটের বেশি আগাতে পারবে,
চেষ্টা করে দেখা যেতে পারে।
ঠিক আছে ওকে রাজীব, আমরা রাজীবের কিছু বেসিক ইনফরমেশন,
না না বেসিক ইনফরমেশন না, আমি এমনি একটা ওপেন স্পিচ দেই।
আচ্ছা ওপেন স্পিচ আপনি দেবেন, কিন্তু আমি রাজীবের কয়েকটা বেসিক ইনফরমেশন আমাদের শ্রোতাদেরকে জানিয়ে রাখছি, যাতে করে রাজীব আমি বলি যে আপনি আপনি মিথ্যা যে বলবেন, আপনি এখন আকাশ দিয়ে বর্ণনা শুরু করলে কিন্তু এই খেলাটা জমবে না।
আচ্ছা
ঠিক আছে, আপনাকে হচ্ছে বেসিক ইনফরমেশনের মধ্যে থেকেই আপনাকে মিথ্যা কথাগুলো বলতে হবে। রাজীবের পুরো নাম হচ্ছে রাজীব হাসান, রাজীব বিবাহিত, রাজীবের একটা মেয়ে আছে, রাজীবের বাসা মোহাম্মদপুর, রাজীবের গ্রামের বাড়ি রংপুর, রাজীব ক্রিয়া সাংবাদিক হিসেবে প্রথম আলো পত্রিকায় কাজ করে, রাজীব প্রতি শুক্র এবং মঙ্গলবার মেন্টোস বাতি জ্বালাও শো করে,
রাজীব এই মুহূর্তে সবুজ রঙের একটি গেঞ্জি পরনে আছেন, যেখানে লেখা গণিত উৎসব 2015। রাজীব চোখে চশমা পরেন। এবার রাজীব, এই এরিয়ার মধ্যে আপনি 5 মিনিট পৃথক বলেন। রাজীব, আপনার নাম কি?
আমার নাম রবি।
আচ্ছা, আপনি কি করেন?
আমি খেলাধুলা করি, আমি একজন ক্রিকেটার এবং গত ওয়ার্ল্ড কাপ টিমে আমি ছিলাম, এবং গত ওয়ার্ল্ড কাপ টিমে আমি বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছি, ওপেনে নামতাম। এবং
আপনার মেয়ের বয়স কত?
আমার মেয়ে নাই, আমি এখনো বিয়ে করিনি।
আপনি কবে বিয়ে করবেন?
আমি বিয়ে করব না, কারণ আমি বিয়ের প্রথায় বিশ্বাসী না। বিয়ে হচ্ছে জীবনের সর্বনাশের চূড়ান্ত, বিয়ে হচ্ছে কুড়ালে পায়ে কুড়াল মারা, না কুড়ালেই পা মারা।
বিয়ে যে সর্বনাশের চূড়ান্ত, এটা আপনি কিভাবে বিয়ে না করে টের পেলেন?
কারণ আমি
একবার বিয়ে করেছিলেন।
এটা বললে তো সত্যি কথা বলছি, কারণ
আমি আমি আরেকটু হেল্প করতেছি। ধরেন আপনি এখানে সত্যে আটকে গেলেন, আমি আরেকটু হেল্প করতেছি। ধরেন আমার একটা ভুলে গেলাম, আপনি সত্যে আটকে গেলেন, আবার বলতেছি যে আবার শুরু করি খেলাটা। রাজীব, আপনার দেশের বাড়ি কোথায়?
আমার দেশের বাড়ি লস অ্যাঞ্জেলেসে। আমি মার্কিন নাগরিক, জাস্ট বাংলাদেশের প্রতি আমার ভীষণ রকমের ভালোবাসা আছে, বাংলাদেশটা আমি ভীষণ রকমের ভালোবাসি।
রংপুর থেকে ঢাকায় আসার কি কি পদ্ধতি আছে? নৌকা, লঞ্চ, ট্রেন, বাই রোড?
রংপুর থেকে ঢাকায় কী আসে এটা আমি জানি না, কারণ আমি কখনই রংপুর থেকে ঢাকায় আসিনি।
রংপুরের লোকেরা কী ভাষায় কথা বলে?
আমি জানি রংপুরের ভাষার লোকেরা নোয়াখালী ভাষায় কথা বলে।
আচ্ছা, নোয়াখালীর লোকেরা কী ভাষায় কথা বলে?
অবভিয়াসলি রংপুরের ভাষায় কথা বলে।
ঢাকার কোন এলাকা আপনার ফেভারিট?
ঢাকার
বলছেন বল,
ঢাকার এইটা এই প্রশ্নটা তো কি মিথ্যা?
আপনি কি মানে কোন এলাকায় থাকেন?
আমি ইয়েতে থাকি, বসুন্ধরায় থাকি।
বসুন্ধরা কোথায়?
বসুন্ধরার ই ব্লকে।
মানে বসুন্ধরা কোনটায়? যে বসুন্ধরা সিটি না বসুন্ধরা?
বসুন্ধরা ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা।
আচ্ছা, ই ব্লকে থাকে?
ই ব্লকে থাকি।
বসুন্ধরা থেকে আপনার অফিসে যে আসেন কতক্ষণ সময় লাগে?
10-12 ঘন্টা তো লাগে।
আপনার অফিস কোথায়?
আমার অফিস মোহাম্মদপুর।
মোহাম্মদপুর আপনার অফিস, এবং আপনার বাসা হচ্ছে বসুন্ধরা। মোহাম্মদপুর কি অফিস এটা?
মোহাম্মদপুর এটা ঘটকালীর অফিস। আমি বিশ্বাস করি হচ্ছে মানব মানবিক মিলন ঘটিয়ে দেওয়া হচ্ছে পবিত্রতম কাজ, যে কারণে আমি ঘটক পেশায় নিয়োজিত। আমি ওখানে মানে এখন বলে না ম্যারেজ মিডিয়া আর কি।
ম্যারেজ মিডিয়া। আপনাকে কি নামে চিনে সবাই?
আমাকে সবাই ঘটক উৎপাখি হয় নামে চিনে,
ঘটক উৎপাখি নামে চিনে। আপনি অফিস কয়টায় খোলেন? আপনার ঘটকালীর অফিস
সারাদিন খোলা থাকে, আমি 24/7 সার্ভিস এটা, এবং যে কোনো সময় আমাদের বলে আমি হটলাইনে আছে।
হটলাইন, হটলাইনের নাম্বার?
হটলাইনের নাম্বার হচ্ছে 5815192 6।
এই নম্বর। তাহলে আপনি বাসায় থেকে কখন বের হন অফিসের উদ্দেশ্যে?
বাসা থেকে বেরিয়ে হয় না, আমি আসলে অফিসেই থাকি সারাদিন, আমি অফিস খুব ভালোবাসি।
আচ্ছা, তাহলে বাসায় কখন থাকেন?
বাসায় আমি থাকি তো না, বললাম তো।
তাহলে বাসাটা নিচ্ছেন কেন বসুন্ধরা আবাসিক এলাকায়? কোন ব্লকে যেন বাসাটা ছিল?
আচ্ছা, এখন
না না না, কোন ব্লকে যেন ছিল?
ই ব্লক।
ই ব্লক। ই ব্লকের কত নম্বর রোড, কত নম্বর হাউস?
ই ব্লকের 7 নম্বর রোডে 13 নম্বর বাসা।
কয়তলায় থাকেন?
7 তলায়।
7 নম্বর ব্লকের 13 নম্বর বাসার 7 তলায়। ইয়ে আপনার লিফ্টের কত এটা?
এটা লিফ্টের 6।
লিফ্টের 6। আচ্ছা, ইয়ে আপনার কোন সাইড এটা? মানে লিফট থেকে বেরে আর কি ডানে যাবো না বামে যাবো?
আপনি আমার বাসার ঠিকানা নিয়ে আপনি করবেন না? আপনি খেলাধুলা করছিলেন আমার বাসার ঠিকানা নিয়ে?
না না, আমি শুনতে যাচ্ছি
না, আমি যেহেতু বেশিরভাগ সময় বাসায় থাকি না। খেলাধুলা করছিলেন আপনি আমার বাসায়?
আচ্ছা, বাসার ঠিকানা আপনি বলবেন নাই তো?
হ্যাঁ,
আচ্ছা, বাসার ঠিকানা আপনি বললেন না। আপনি সে সারাদিন কোথায় থাকেন বস?
মহাখালীতে থাকেন?
মিথ্যা বলতে গিয়ে?
আচ্ছা, হ্যাঁ, মিথ্যা কথা বলতে অনেক সত্যি কথা বলছে। যেমন ধরেন লিফটের 7 তলায় গেলে অবশ্যই আপনাকে লিফটের 6 যেতে হবে, এটা সত্য কথা আছে। না আসলে টানা এক না গেলে মিথ্যা কথা বলা টাফ, টানা গেলে মিথ্যা।
শুধুমাত্র একই পরীক্ষা আমাকে করতে চান?
হ্যাঁ, একই পরীক্ষা আপনাকে করতে চাই। যাবে আমরা একটি বিরতি নিয়ে আসি।
বিরতি থেকে ফেরার পর আমরা মিথ্যার বেশি কিছু জায়গা নিয়ে আলোচনা করব, এবং আমি বলে রাখি যে সেটি হচ্ছে যে মিথ্যার মধ্যে অনেক ভ্যারিয়েশন আছে। কিছু কিছু মিথ্যা কথা মানুষ খুব কুইকলি বলে ফেলে, যেমন কেমন আছো, আমি ভালো আছি, আমার হয়তো তখন মাথা ধরছে বা আমার মন কোনো কারণে খারাপ, বা আমার হয়তো অন্য কোনো মানবিক শারীরিক পারিবারিক কোনো বিপর্যয় চলছে, কিন্তু আমরা সবচেয়ে কমন যে মিথ্যা কথাটা সবসময় বলি সেটা হচ্ছে ভালো আছে। কেন এই মিথ্যা কথাটা বলি, কারণ হচ্ছে এই উত্তরটা দেয়া খুবই সহজ। মানুষের প্রবণতা হচ্ছে যে উত্তরটা দেয়া সবচেয়ে সহজ সেই উত্তরটা সে সবসময় দেয়। যেমন আপনি কেমন আছেন, কি খবর, কি অবস্থা, এটার উত্তর আমরা বলি ভালো, কিন্তু সেই সময় তো আমি সত্যিই ভালো নাই। তো মিথ্যা নিয়ে আরো মজার মজার ব্যাপার আছে, আমরা চেষ্টা করবো সেই মজার মজার ব্যাপার একদিনই সব বলে ফেলতে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। তোমরা শুনছো মেন্টস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তাজ রবি, এবং আমার সঙ্গে সিরিয়াল লায়ার রাজীব হাসান রয়েছেন, কিন্তু রাজীব হাসান করিডোরে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। এবং জাহিদ, তুমি একটু রাজীবকে ডেকে নিয়ে আসো। হ্যাঁ রাজীব, আসেন বস, আসেন আসেন রাজীব। আমি আমি আপনাকে সিরিয়াসলি কিছু উপদেশ দিই। এক নম্বর উপদেশ হচ্ছে আমি মিথ্যার ডেফিনেশনটা দিই। আমরা যখন বলি যে মিথ্যা, এই মিথ্যা শব্দটা কিন্তু মানে খুব লাইটলি নেওয়ার কোনো কারণ নাই। মিথ্যা তিন ধরনের মিথ্যা কথা হয়। একটা মিথ্যা হচ্ছে দুষ্টুমি করে মিথ্যা কথা বলা, বা ক্যাজুয়াল মিথ্যা কথা। যেটা ক্যাজুয়াল বা দুষ্টুমি করে মিথ্যা কথা কোনটা, যেমন একটা ক্যাজুয়াল মিথ্যা কথা হচ্ছে যেমন আপনি কেমন আছেন, আমি ভালো আছি, অফিসে কেন দেরি হলো, জ্যাম ছিল, বা আপনি আপনার মেয়েকে বললেন মা পড়তে বসো আমার মাথা ব্যথা করতেছে, মা খেতে আসো ক্ষুধা নাই, ঠিক আছে। এগুলো হচ্ছে ক্যাজুয়াল বা দুষ্টুমি করে মিথ্যা কথা বলা। বা হয়তো আপনি কোনো মেয়েকে বললেন যে আমি এতদিন ধরে একটা মেয়ের অপেক্ষায় ছিলাম, আজকে তোমাকে দেখে মনে হলো তুমি সেই মেয়ে যার অপেক্ষায় আমি এতদিন ছিলাম, যার সাথে আমার এর আগে কোনোদিন দেখা হয়নি। এগুলো হচ্ছে দুষ্টুমি করে মিথ্যা কথা বলা। কিংবা জাহিদকে বলা যে জাহিদ কি ব্যাপার, তুমি তো দিনকে দিন স্মার্ট হয়ে যাচ্ছ, অমুক হয়ে যাচ্ছ। তো আমরা মানুষকে খুশি করার জন্য কিংবা মানুষকে প্রলোভন দেখানোর জন্য, মানুষকে ভুলিয়ে রাখার জন্য কিংবা ক্যাজুয়ালি অনেক ধরনের মিথ্যা কথা বলি। আবার কিছু কিছু মিথ্যা কথা আমরা বলি মানুষকে, মানুষের উপকার করার জন্য। মিথ্যার কিন্তু উপকারী দিকও আছে রাজি। উপকারী দিকটা কি, যেমন ধরেন একটা রোগী সে মারা যাবে, তার একটা অসুখ হয়েছে সে মারা যাবে। এখন আপনি যদি সারাক্ষণ সেই রোগীকে বলতে থাকেন যে তোমার এমন একটা অসুখ হয়েছে তুমি কিছুদিনের মধ্যেই মারা যাবা, এটা রোগীকে খুব সত্যি কথাটা বলা হবে, কিন্তু এই সত্যি কথাটা রোগীকে মানসিকভাবে দারুণ কষ্ট দেবে। এই জন্য আপনি তাকে বললেন না তোমার তেমন কিছু হয় নাই, ঠিক আছে, তোমার চিকিৎসা চলতেছে এবং তুমি একদিন ভালো হয়ে যাবা, ঠিক আছে। এটা হচ্ছে আপনি সেই লোকটাকে প্রবোধ দেওয়ার জন্য, সেই লোকটাকে শান্তি দেওয়ার জন্য আপনি মিথ্যা কথা বলছেন। এইসব মিথ্যা কথা বলাকে আসলে মিথ্যা বলা যায় না। বা অনেক সময় এরকম হয় যে একটা জাহাজ ডুবে যাচ্ছে, মা তার দুই বাচ্চাকে জড়িয়ে ধরে বলছে যে মা কিছুই হবে না, বাবারা কিছুই হবে না, জাহাজ ডুববে না, সব ঠিক হয়ে যাবে, বা পৃথিবীতে ভূমিকম্প পড়ছে বা আগুন লাগছে। আপনি তখন যখন আপনি কোনোভাবেই একটা দুর্ঘটনা এড়াতে পারছেন না, শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য, আপনি কাউকে বলছেন তাকে মিথ্যা বলছেন।
কারণ সত্যি কথা রই ভাই, বিউটিফুল লাইফ সিনেমায় আমরা দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা, যেখানে ইহুদিদেরকে
লাইফ আর বিউটিফুল, সরি বিউটিফুল লাইফ না, লাইফ লাইফ ইজ লাইফ রবার্ট টোবিনি লেখা,
হ্যাঁ সবই মিথ্যা হয়ে যাচ্ছে আজকে আসলে। তো লাইফ ইজ বিউটিফুল সিনেমা আমরা যেটা দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সবাই সব ইহুদিদেরকে ধরে ধরে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে তাদের মধ্যে ভয়ঙ্কর অত্যাচার করা হচ্ছে। তখন বাবা যেটা করে, তার ছেলেকে একটা গল্প বলে, সেটা হচ্ছে যা কিছু হচ্ছে সেটা হচ্ছে একটা খেলা, আমরা আসলে খেলতেছি এবং এই প্রত্যেক খেলায় পয়েন্ট আছে, আমরা যখন 10,000 পয়েন্ট পাবো তখন আমরা জিতবো, আর জিতলে আমরা একটা ট্যাঙ্ক পাবো। এই চরম একটা মিথ্যা কথা বাবা তার ছেলেকে এই জন্যই বলে, এই যে চরম যুদ্ধের যে একটা ভয়াবহতা, এই যে যুদ্ধের যে একটা নৃশংসতা, যুদ্ধের যে একটা মানে ভয়ঙ্কর নৃশংস রূপ আছে, সেই রূপটা যেন ছেলেটার দেখতে না পায়, তার মনোজগতে যেন সেটার প্রভাব না পড়ে। এবং পুরো সিনেমাটাতেই বাবা তার ছেলের সঙ্গে অভিনয় করে যায় যে গেম হচ্ছে, এটা খেলতেছি আমরা, এখন আমাদেরকে তাকে যখন লুকানোর প্রয়োজন হবে যে এখন কিন্তু আমাদের লুকাতে হবে, আমাদেরকে দেখে ফেললে আমরা পয়েন্ট হারাবো, তুমি লুকিয়ে যাও। তারপর যখন তাকে এমনকি যখন বাবাকে গুলি করে মারতে যায়, তখনও বাবা অভিনয় করে যে তাকে সে এরকম প্যারেড করতে করতে যায় এবং তারপর শুধুমাত্র একটা গুলির আওয়াজ পাওয়া যায়। সিনেমার শেষটা হয় এরকম যে মিত্রবাহিনী দখল করে ফেলে, এটা জার্মান শক্তিকে পরাজিত করে, মিত্রবাহিনী সেই ক্যাম্প দখল করে ফেলে এবং মিত্রবাহিনীর ট্যাঙ্ক ঢোকে, এবং সেই ট্যাঙ্ক দেখার পর বাচ্চাটার মনে পড়ে যায় বাবা বলছিল 10,000 পয়েন্ট পাইলে আমরা জিতবো এবং আমরা পুরস্কার হিসেবে ট্যাঙ্ক পাবো, এই তো সেই ট্যাঙ্ক। তখন বাচ্চাটা চিৎকার করে ওঠে, বলে আমরা জিতেছি
এবং মিথ্যা মানুষকে বেঁচে থাকতে সহায়তা করে। আপনার জীবনে বা মানুষের জীবনে এমন কিছু সত্য আছে যে সত্য যদি সে সারা জীবন আঁকড়ে ধরে থাকে তাহলে সে বাঁচতে পারবে না। কিরকম সত্য? ধরেন বেশ গরিব একটা পরিবার, তারা অসম্ভব কষ্ট করে, গরিব পরিবারটা দেখে, গরিব পরিবারের বাচ্চাগুলো দেখে যে তারা খুব কষ্ট করতেছে, তারা তিন বেলা ঠিক মতো খেতে পাচ্ছে না, তারা ভালো জামা কাপড় পরতে পারছে না, তারা ভালো কোনো বাসায় থাকতে পারছে না, তারা টাকার জন্য লেখাপড়া করতে পারছে না। তো এই ধরনের মানুষ, আমি একটা উদাহরণ হিসেবে বলছি, এই ধরনের মানুষ একটা মিথ্যাকে তারা দিনের পর দিন আঁকড়ে ধরে থাকে যে একদিন
আমাদের সময় পাল্টাবে,
একদিন পৃথিবীতে সাম্যবাদ আসবে, একদিন পৃথিবীতে সমাজতন্ত্র আসবে, সেদিন আমরা হয়তো সামনের বছরই সেটা আসবে, সেদিন আমরা পেট ভরে ভাত খাবো, আমরা অন্যদের মতো জামা কাপড় পরবো, অন্যদের মতো ভালো বাসায় থাকবো যেখানে ভালো আলো বাতাস আছে, শীতের দিনে যেখানে রুম গরম করার ব্যবস্থা আছে। তো কিছু কিছু মিথ্যা মানুষ জেনে শুনে পালন করে তার জীবনটাকে সহজ করার জন্য, তার জীবনের দৈনন্দিন কষ্টগুলোকে ভুলে থাকার জন্য সে মিথ্যাটাকে সহজ করে, তার জীবনটাকে সহজ করে দেয়। আবার কিছু কিছু মিথ্যাবাদী আছে, ধরেন জ্যোতিষ শাস্ত্র যারা, ধরেন আপনি অসম্ভব হতাশ, আপনি প্রেমে ব্যর্থ হয়েছেন, আপনি জ্যোতিষীর কাছে গেলেন, গিয়ে বললেন যে আমার হাত দেখে জ্যোতিষী বাবা বললো যে আমার কি অবস্থা, আমার কি বিয়ে হবে কিনা, আমার কি প্রেম হবে কিনা। তিনিই ভালো জ্যোতিষী, কারণ মানুষের ভবিষ্যৎ কেউ বলতে পারে না, তিনিই সবচেয়ে ভালো জ্যোতিষী যে একজন হতাশাগ্রস্ত, একজন মনের দিক থেকে মানসিকভাবে মরে গেছে এরকম একজন মানুষকে যে আশার কথা বলে তাকে জাগিয়ে তুলতে হবে। যদি সে আপনার হাত দেখে বলতেছে আগামী অগ্রহণে 15 থেকে 17 তারিখের মধ্যে আপনার জীবনে একটা প্রেম আসবে, যদি সেটা ব্যর্থ হয় তাহলে তারপরের পূর্ণিমা থেকে পরের অমাবস্যা পর্যন্ত জীবনে একটি প্রেম আসবে। এই কথাটা জ্যোতিষী জেনে শুনে বলে, কারণ জ্যোতিষী জানে না যে তার জীবন আসলে প্রেম আসবে কি আসবে না। জ্যোতিষী কেন বলে? এই তার এই মিথ্যা আশার মানিটা, ফলস হোপটা, ওই ছেলেটাকে বেঁচে থাকতে, আগামী অগ্রহায়ণ পর্যন্ত বেঁচে থাকতে, আগামী বৈশাখ পর্যন্ত বেঁচে থাকতে এবং আগামী পূর্ণিমা পর্যন্ত আশায় আশায় থাকতে সাহায্য করবে। এবং এই মিথ্যার উপর বেস করে, এই মিথ্যার উপর ভিত্তি করে পৃথিবীতে অনেক কিছু তৈরি হয়েছে। আমি সেই কঠিন আলোচনায় রাজি কোনো অবস্থাতেই যাব না, কিন্তু মানুষকে অনেক সময় জেনে শুনে মিথ্যা বলতে হয় এবং মানুষ, যুক্তিবাদী মানুষ অনেক সময় জেনে শুনে মিথ্যাকে বিশ্বাস করে তার জীবনটাকে সহজ করে দেওয়ার জন্য। আপনি যদি ধরেন গভীর বনে রাত্রেবেলায় একা একটা গভীর বন পার হচ্ছেন, আপনি যদি সবসময় সত্যিটা জানেন যে এই বনে বাঘ আছে, এই বনে সিংহ আছে, আমার পায়ের তলায় সাপ আছে, আমার গাছের ওপর ভয়ঙ্কর কোন জন্তু লুকিয়ে আছে, আপনি বনটা কোনোদিন পার হতে পারবেন না। কিন্তু আপনি মনে মনে একটা কাল্পনিক চরিত্র দাঁড় করিয়ে নেন যে এই বনে একটা মধুসূদন দাদা আছে, একটা সুপারম্যান আছে, আমি বিপদে পড়লে সেই সুপারম্যানকে হেই সুপারম্যান হ্যালো বলে কল দিলেই, বা 911 টাইপের একটা কল মারলেই, মনে মনে ডাকলেই, মনে মনে 911 বলে সেই সুপারম্যান আপনাকে এসে উদ্ধার করে নিয়ে যাবে। এই মিথ্যাটা যদি আপনি মন থেকে বিশ্বাস করতে পারেন তাহলে রাজীব আপনি বনটা পানি দেওয়ার সাহস করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি সেটি পালিয়ে দিতে পারবেন না। কাজেই মিথ্যা অনেক বড় একটা ব্যাপার, মিথ্যা মানুষের জীবনের একটা অনিবার্য অংশ, মিথ্যা ছাড়া মানুষ বেঁচে থাকতে পারবে না মিথ্যা ছাড়া। কাজেই মিথ্যার উপকারী দিকও আছে এবং মিথ্যার অনেক ধরনের অর্থ আছে। এইটা হচ্ছে আমি আগে বেসিক আলোচনা করে নিই। একটা হচ্ছে ক্যাজুয়াল মিথ্যা, আরেকটা মিথ্যা হচ্ছে খুব প্রথাগত মিথ্যা, যে এই যে মিথ্যার কথা আমি বললাম, যে মিথ্যা মানুষকে বেঁচে থাকতে সহায়তা করে, যে মিথ্যা মানুষকে দিনের পর দিন, রাতের পর দিন, রাতের পর রাত আশাবাদী করে তোলে, এগুলো মিথ্যা, এগুলোও মিথ্যা। আচ্ছা, এর বাইরে আরেকটা মিথ্যা আছে, হচ্ছে দুষ্টুমি করে মিথ্যা কথা বলা, যেটা হচ্ছে এই যে আমরা এই শো করতে গেলে একজন ফোন দিল, তাকে বললাম যে এটা ABC রেডিও না, এটা অমুক রেডিও, আমি রবি না, আমি হাকিম, আপনি রাজীব না, আপনি কুদ্দুস, এই টাইপের দুষ্টুমি করে মিথ্যা কথা বলা। অনেক ধরনের মিথ্যা আছে যেটা সরাসরি মিথ্যা কথা বলা না, সেটা হচ্ছে সত্য গোপন করা। রাজীব তুমি কি এটা করছো? না তো আমি এটা করিনি। আপনি সত্যটা গোপন করে গেলেন, বা
আপনি ধরেন রাজীব আপনার সাথে আপনি একটা জায়গায় চাকরির জন্য গেছেন এবং সেই চাকরিতে আপনাকে ডিক্লারেশন দিতে হচ্ছে যে আমি এর আগে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা আছে, হয়তো আপনি চাকরির অভিজ্ঞতা নাই কিন্তু আপনি এই মিথ্যাটা মানে সত্যটা গোপন করে গেলেন, যেখানে অভিজ্ঞতা চাওয়া হয়েছিল আপনি বললেন যে আমার পাঁচ বছর, এটা হচ্ছে আপনি জেনে শুনে সত্যটাকে গোপন করলেন, এটাও ঠিক ওই অর্থে ক্রাইমের মতো, বা এটা প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে হয়, আপনি একটা মেয়ের সঙ্গে প্রেম করতেছেন কিন্তু আপনি যে এরও আগে আরো দুইটা প্রেম করতেন ওই মেয়েকে সেটা জানতেই দিলেন না, ওই মেয়েটা কোনোদিন আপনাকে জিজ্ঞাসাও করে না রাজীব তুমি কি আমার সঙ্গে আমার আগে কাউকে ভালোবেসেছিলে, ওই মেয়েটা হয়তো আপনাকে কোনোদিন এটা জিজ্ঞাসা করে নাই এবং আপনিও তাকে কোনোদিন বলেন নাই, এটা কি হলো রাজীব? এটা হচ্ছে সত্য গোপন করা। আচ্ছা, মিথ্যার আরেকটা ফেজ আছে, এটাকে বলা হয় হচ্ছে প্রতারণা করা, যেটা হচ্ছে মিথ্যার সবচেয়ে খারাপ ফেজ, সেটি হচ্ছে যে ওই মেয়েটা আপনাকে জিজ্ঞেস করলো রাজীব তুমি কি এর আগে আমার আগে কারোর সঙ্গে প্রেম করছিলে, আপনি স্ট্রেট বলেন না তো তুমি আমার জীবনের প্রথম প্রেম, এর আগে কোনো মেয়ের সঙ্গে প্রেম করা তো দূরে থাক, আমি কোনো মেয়ের সঙ্গে বন্ধুত্বই করিনি, কোনো মেয়ের সঙ্গে আমার ফোনে ফেসবুকে সামনাসামনি কোনোদিন দেখা হয় নাই কথা হয়নি, এটা হচ্ছে এই মিথ্যাটা হচ্ছে মানে আমাদের মিথ্যা যতগুলো ফেজ আছে তার মধ্যে সবচেয়ে খারাপ মিথ্যা এবং এটা হচ্ছে প্রতারণা করা। তো আমি মিথ্যার বেশ কয়েকটা প্যাটার্ন দিলাম, একটা ক্যাজুয়াল মিথ্যা যেটা আমরা একদম অসচেতন ভাবে সব সময় বলছি, হ্যাঁ আমি ভালো আছি, হ্যাঁ লাঞ্চ করছেন, হ্যাঁ লাঞ্চ করছি, কি অবস্থা, এই তো ভালো, স্কুলে যাও নাই কেন, পেট ব্যথা ছিল, পড়তে বসো মাথা ব্যথা করতেছে, আপনার বউ আপনার সঙ্গে গল্প করতে যাচ্ছে আমি এখন গল্প কম ঘুম পাচ্ছে, ঠিক আছে এগুলো হচ্ছে ক্যাজুয়াল মিথ্যা কথা। আরেকটা মিথ্যা কথার কথা কি বললাম, দুষ্টিমূলক মিথ্যা কথা বললাম যে কাউকে বা কারোর সাথে ফান করার জন্য ফ্ল্যাট করার জন্য মজা করার জন্য আপনি মিথ্যা কথা বলতেছেন। আরেকটা মিথ্যা কথা কি, সেটা হচ্ছে খুবই উপকারী মিথ্যা কথা এবং সেটা বড় মাপের উপকার এবং সেই জন্য আপনাকে দারুণ আর্টিস্ট হইতে হয়। হুমায়ুন আহমেদ যখন একটা উপন্যাস লিখেন, আপনি হুমায়ুন আহমেদ তার উপন্যাসে একটা ক্যারেক্টারের কথা লিখলো হিমু, পুরোপুরি হিমু নামে পৃথিবীতে কেউ নাই, হুমায়ুন আহমেদ তাকে কোনোদিন দেখাও নাই, তার সঙ্গে হুমায়ুন আহমেদের দেখা হয়নি কিন্তু আপনি সেই মিথ্যা চরিত্র তাকে ভালোবেসে ফেলতেছেন, হিমু খালি হিমুকে ভালোবাসছেন তা না, হিমুর যে প্রেমিকা রূপাকেও আপনি ভালোবাসছেন, হিমুর কাণ্ড কার্যক্রমে আপনি মজা পাচ্ছেন, ঠিক আছে এটা এক ধরনের বা জ্যোতিষীদের মিথ্যা কথা বলা এক ধরনের উপকারী মিথ্যা কথা বলা। আর এক ধরনের মিথ্যা হচ্ছে যে আপনি সত্যি কথাটা বললেন না, ইনডিরেক্টলি মিথ্যা কথা বললেন মানে সত্যিটা স্বীকার করলেন না, সত্য গোপন করা। আর সবচেয়ে খারাপ ফেজে যেটা বললাম সেটা হচ্ছে স্ট্রেট চিট করা মানে মানুষকে প্রতারণা করা। তো অবভিয়াসলি প্রথম মিথ্যা কথা আমরা সবসময় বলি তুমি কেমন আছেন, ভালো আছি, তোমার কি অবস্থা, অবস্থা ভালো, এইটা থেকে আমরা কোনোদিনও কোনোদিনও কোনো অবস্থাতে কখনোই বের হতে পারবো না, এটা আমাদের রক্তে ঢুকে গেছে এবং এটা সোসাইটির জন্য খুব বেশি ক্ষতির কারণও না, মানে এটা সোসাইটিকে কোনোভাবে ক্ষতিও করে না। দুষ্টুমি করে মিথ্যা কথা বলা, দুষ্টুমি করে মিথ্যা কথা বলা মানে অধিকাংশ ক্ষেত্রেই এইটাতে অন্যরা বিনোদিত হয় কিন্তু এটারও মাঝে মাঝে কিছু সাইড এফেক্ট আছে যেটা মানে সবসময় ভালো ফল নাও বয়ে নিয়ে আসতে পারে। আপনার একটা মেয়েকে দিনের পর দিন তার সঙ্গে দুষ্টুমি করে যাচ্ছেন যেটা আপনি রাজীব করেন, সেটা একলাবতী হোক, সেটা যারা হোক, সেটা অন্য কোনো মেয়ে হোক, হ্যাঁ যাই হোক আপনি ওরকম অনেক মেয়েকে আপনি বলেন মানে একই জিনিস লিখে পাঠাচ্ছেন, দিনের পর লিখে পাঠাচ্ছেন, ঠিক আছে তাদের রূপের প্রশংসা করছেন, হ্যাঁ তাদের নিয়ে শো করছেন, তাদেরকে চিঠি লিখছেন, এটা আপনি দুষ্টুমি করে করছেন কিন্তু আপনাকে দেখতে হবে ওই মেয়েটা সেই দুষ্টুমিটা রিসিভ করার মতো যথেষ্ট মানসিকভাবে ম্যাচিউর কিনা, যদি মানসিকভাবে ম্যাচিউর না হয় তাহলে সে আপনার দুষ্টুমিটাকে সে একসময় বিশ্বাস করা শুরু করবে। আপনি তাকে বলছেন যে তোমার মতো অপরূপ রূপবতী মেয়ে আমি জীবনে কোনোদিন দেখিনি, তোমাকে দেখলেই আমার মনে হয় যে কেন তোমার সাথে আমার আগে দেখা হলো না, তুমি আমার হারিয়ে যাওয়া সেই প্রেয়সী, তুমি কি জানো আমার বুকের বাম পাঁজর থেকে যাকে বানানো হয়েছিল সে তুমি। এই যে কথাগুলো আপনি ধরেন দুষ্টুমি করে একটা মেয়েকে,
আমি এই ধরনের কথা কাউকে কখনো বলি না।
আচ্ছা যাই হোক, আপনি কি বলেন না, আপনি আরো ভয়াবহ কথা বলেন যেগুলো আমি রেডিওতে বলতে চাই না, তাতে করে আপনার ক্যারিয়ারে ধস নামবে, ঠিক আছে। এবার আমি ওর কাছাকাছি কিছু বললাম, এই যে দুষ্টুমি করে মেয়েদের মিথ্যা কথা বলেন এটা দুষ্টুমি, অধিকাংশ মেয়েই এটাকে দুষ্টুমি হিসেবে নেয়, তারা সাময়িক সময়ের জন্য আনন্দ পায়, তারাও হো হো করে হেসে ওঠে এবং তারাও গভীর আবেগ নিয়ে বলে ওমা তাই তাই রাজীব ভাই, আপনি এটাতে আরো উল্লসিত হন এবং আপনি আরো দুই লাইন বাড়িয়ে বলেন যে বিশ্বাস করো যদি আমার মেয়েটা না থাকতো আমি তোমার হাত ধরে তো চোখ যেদিকে যায় চলে যাও।
এই ধরনের কথা আমি কখনো,
আপনি তো কিছুই বলেন না, ঠিক আছে, তাতে চলেন না, একটু সাহস করেন না রাজীব ভাই, একটু সাহস হলে কি হয়। অধিকাংশ মেয়ের ক্ষেত্রে এটা কোনো খারাপ এফেক্ট ফেলে না, কিন্তু কিছু কিছু মেয়ে আছে মিথ্যা এমন একটা জিনিস, মিথ্যা আপনি বলতে বলতে একসময় নিজেই ওই মিথ্যা কথাটা বিশ্বাস করা শুরু করবেন। আপনি যদি কোনো মেয়েকে দুষ্টুমি করে বছরের পর বছর আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, একলা বলি তুমি কেমন আছো, তোমার জন্যই আমার সবকিছু, মুখ তোমাকে, এটা আপনি একসময় এই মিথ্যা কথা বলতে বলতে আপনি বললেন না যে আপনি আগে মিথ্যা বলেন তারপর সেই মিথ্যাটাকে সত্যি করার জন্য প্রাণপণ লেগে যান। এটা প্রত্যেকটা মানুষের রাজীব বৈশিষ্ট্য, মানুষ যে মিথ্যা কথাটা দিনের পর দিন বলে যায় একটা সময় সেই মিথ্যাটাকেই সে সত্য বলে ধরে নেয়। এটা যে মিথ্যা জেনে শুনে বলছে সেই যদি মিথ্যাটাকে বারবার বলতে বলতে এটাকে সত্যি ভাবা শুরু করে, তাহলে একবার ভেবে দেখেন যে মিথ্যা কথাটা শুনছে রাজীব তার ক্ষেত্রে কি ঘটনা ঘটে, তার ক্ষেত্রে কি হয়। সে জানে যে রাজীব এটা দুষ্টুমি করে বলছে, সে জানে যে রাজীব এটা আমাকে প্যাম্পারিং করার জন্য বলছে, সে জানে রাজীব আমার সঙ্গে রোমান্টিক হওয়ার জন্য এই কথাগুলো বলছে, সে জানে রাজীব ছেলেটাই এরকম, রাজীবের টাইপটাই এরকম, রাজীব যে কোনো মেয়েকে দেখলে একই ডায়লগ দেয়, কিন্তু তারপর তারপরও তার মনের একটা ক্ষুদ্র অংশ সেই মিথ্যা কথাটাকে আঁকড়ে ধরে থাকে এবং দিনের পর দিন সেই মনের ক্ষুদ্র অংশ বড় হতে থাকে, বড় হতে হতে একদিন সেই মিথ্যাটাকে বিশ্বাস করা শুরু করে। স্পেশালি যদি মেয়েটার বয়স হয় অল্প, একদিন সে সত্যিই বিশ্বাস করা শুরু করে রাজীব আমাকে ভালোবাসে, একদিন সে সত্যিই বিশ্বাস করা শুরু করে যে ময়নাদ্বীপে রাজা যদি হয় রাজি তাহলে রানী আমি একলাবতী, একদিন সে সত্যি সত্যি বিশ্বাস করা শুরু করে রাজীব সাদা ঘোড়ায় চড়ে আমার উঠোনে এসে দাঁড়াবে, এটা এটা সে মনে প্রাণে বিশ্বাস করা শুরু করে। এই জায়গায় দুষ্টুমিমূলক মিথ্যা কথাটা মাঝে মাঝে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং আপনি খুব স্মার্টলি সেগুলি ডিল করেন রাজীব, আমরা জানি সেটা।
আমি তো ভাবতেছিলাম যে এতক্ষণ আপনি জাস্ট উদাহরণ হিসেবে সব বলতেছেন, এখন দিলাম সিরিয়াসলি
বলতে।
সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আমি যখন যাকে ভালোবাসি খুবই গভীর এবং সৎভাবে ভালোবাসি, প্রবলেমটা হচ্ছে যে আমার সেই সৎভাবে ভালোবাসার ডিউরেশনটা স্থায়িত্বটা বা আয়ুটা দীর্ঘস্থায়ী হয় না। কিন্তু আমি যখন যাকে ভালোবাসি, ধরেন আমি একলাবতীকে বলো আমি তোমাকে ভালোবাসি, যখন আমি একলাবতীকে বলবো আমি তোমাকে ভালোবাসি সেটা আমি তাকে সৎভাবেই বলবো আমি তোমাকে ভালোবাসি। এমন হতে পারে যে আমি সেই মুহূর্তের জন্য তাকে সৎভাবে ভালোবাসলাম,
সেটা সেটা
আমি বলি লেট মি ফিনিশ, এবং পরের দিন আমি তাকে আর ভালোবাসলাম না।
এটা প্রবলেম।
আমি একদিন তাকে গভীরভাবে ভালোবাসলাম, পরের দিন তাকে ভালোবাসলাম, এটা একটা সমস্যা। কিন্তু রবি ভাই আমি তাকে এটাও স্পষ্টভাবে বুঝিয়ে দেই, সেটা একলাবতী হোক আর যেই হোক, যে আমি তোমাকে যখন ভালোবাসি তখন সত্যিকার অর্থে গভীরভাবে যেমন ভালোবাসি, এমনও মুহূর্ত আসে যখন আসলে আমি তোমাকে ভালোবাসি না। এটা আমি তার কাছে লুকাই না, যদি আমি তার কাছে লুকাতাম যে আমি তাকে ভালোবাসি না তারপর আমি তাকে বলছি আমি তোমাকে,
আমাদের আজকে টপিকটা ভালোবাসা না, আমার কথা হচ্ছে যে রাজীব
আমার কথা অন্য জায়গায়,
যখন আমরা যখন কোর্টে সাক্ষী দিই আমরা কি বলি, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না, মিথ্যা এবং সত্য দুই মানে এটার একটা বেসিক রুল আছে, সেটা হচ্ছে মিথ্যা একটা মানে মিথ্যা কিন্তু আরেকটা প্রকার হয়ে আছে, পূর্ণ মিথ্যা এবং অর্ধ মিথ্যা। সত্যেরও কিন্তু বেসিক দুইটা ক্যাটাগরি আছে, পূর্ণ সত্য এবং অর্ধ সত্য। আপনি মিথ্যা বলেন এটা ক্ষতিকারক না, কিন্তু অর্ধ মিথ্যা যেটা বা যেটাকে অন্য অর্থে আপনি অর্ধ সত্য বলতে পারেন, মানুষের জীবনে সবচেয়ে বেশি কমপ্লিকেশন তৈরি করে এই অর্ধ সত্যগুলো, যে সত্যের মধ্যে খানিকটা মিথ্যা আছে খানিকটা সত্য, যে কথার মধ্যে খানিকটা সত্য আছে খানিকটা মিথ্যাও আছে, এটার মতো টেরিবল জিনিস সারা পৃথিবীতে আর না। এবং এটা
সেটাই
আপনার মতো যারা ক্রিয়েটিভ মানুষ আছে তারা এটা চর্চা বেশি করেন, কারণ একজন নন ক্রিয়েটিভ মানুষ কখনো সত্যের সঙ্গে পাঁচটা সত্যের সঙ্গে তিনটা মিথ্যা এবং তার সঙ্গে দুইটা আধা মিথ্যা এবং তার সঙ্গে একটা আধা সত্য মিশিয়ে কথা রসায়নটা মিলাতে পারে না। কাজে এইসব ব্যাপারে খুব সতর্ক থাকবেন, কারণ এই মেয়েগুলো একদিন বড় হবে এবং এই মেয়েগুলো বড় হয়ে একদিন তারা আপনাকে চিন্তা করবে রাজ।
সেটাই আমি ভীষণভাবে আমি আতঙ্কিত, আসলে ভীষণভাবে ভয় পাচ্ছি,
মানে একদম
আপনাকে নিয়ে। হ্যাঁ ভাই, আপনি যেসব কথা বললেন এই কথাগুলো আসলে আপনার জন্য বিশেষ করে প্রযোজ্য। আমি তো আমি মানে একলাবতী খুব ভালোভাবেই জানে
একটা মানে এটা আমাদের আমাদের এটা লিসনারদের জন্য খুব পেইনফুল যে কোনো একটা মেয়েকে নিয়ে আমরা লাগি
খুব ভালোভাবে জানে যে আমি তাকে খুব সিরিয়াসলি ভালোবাসি, খুব ভালোভাবে জানে এবং এটা জেনেই সে আমাকে ভালোবাসে। কিন্তু আপনার ক্ষেত্রে কি হয়, আপনার ক্ষেত্রে আপনি এ কে বলেন, এ আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি ভীষণভাবে ভালোবাসি। বি কেও বলেন, বি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি ভীষণভাবে ভালোবাসি।
সি কেও বলি,
সি কেও বলেন, সি
আমি তোমাকে ভালোবাসি,
ভীষণভাবে ভালোবাসি। কিন্তু এটা তো খুবই টিপিক্যাল একটা ক্যারেক্টার, টিপিক্যাল মিথ্যাবাদী প্রেমিকের ক্যারেক্টার। সেখান থেকে আপনার বিশেষত্বটা কোথায়, আপনি আলাদা হচ্ছেন কোথায়, কোথা কেন আপনি আসিবেন তার ছবি, আপনি সেই জায়গায় আসিবেন তার ছবি। আপনি একে বলেন আমি কিন্তু বি আর সি কেও ভালোবাসি, আপনি বি কে বলেন আমি কিন্তু এ আর সি কেও ভালোবাসি, আপনি সি কে বলেন আমি কিন্তু এ আর বি কেও ভালোবাসি। এবং এটা বলার সুবিধা হচ্ছে কি, তখন ত্রিমুখী একটা লড়াই শুরু হয়ে যায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাগজের বউ উপন্যাসে একটা ক্যারেক্টার আছে, ক্যারেক্টারের নামই মনে করতে পারতেছি না, সেখানে মূল যে ক্যারেক্টার উপল, উপল তো ছন্দ ছাড়া, সে প্রথমে বন্ধুর আশ্রয়ে থাকে, সেখান থেকে আরেক আশ্রয়, সর্বশেষে বন্ধুর আশ্রয়ে থাকে, এর আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের আশ্রয় থাকে, তার মধ্যে এক লোকের আশ্রয় থাকে, সেই লোক হচ্ছে ব্যবসায়ী। সেই লোকের কথা হচ্ছে বিয়ে কখনো একটা করতে নাই, বিয়ে করতে হয় দুইটা নাহলে তিনটা। কেন করতে হয় জানো, উপল বলে কেন, কারণ তখন বহুদের মধ্যে সবসময় কম্পিটিশন থাকে কে কাকে কখন বেশি ভালোবাসবে। আপনি সেই ক্যারেক্টারটা, আপনি সেই কাজটাই করেন, আপনি এ বি এবং সি এর মধ্যে একটা কম্পিটিশন তৈরি করে দেন এবং দূর থেকে আপনি রেফারি মুখে বাঁশি নিয়ে একটা ফু দেন, তারপর কম্পিটিশন শুরু হয় এবং আপনি দাঁড়িয়ে মজা দেখেন। মাঝে মাঝে আপনি ফ্লাগ ওড়ান যে এখন বিরতি খেলা, মাঝে মাঝে আপনি রুমাল মারেন এখন আবার লড়াই শুরু করতে হবে। কিন্তু রবি ভাই, আমি যে ক্যারেক্টারটা কথা বললাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাগজের বউ উপন্যাসে, সেই ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা একদিন পালিয়ে যায়। পালিয়ে যায় কেন, উপলটাকে বলে তুমি যে নতুন বিয়ে করেছ সে বউটা আমাকে ভালোবাসতে শুরু করেছে, সে বউটা ঠিক করেছে আমার সাথে সংসার বাঁধবে এবং তোমাকে, তুমি যেহেতু পথের কাঠটা, তোমাকে বিষ মার বিষ খাইয়ে দেবে। তুমি আজকে যদি তুমি রাতে বাসায় ফিরে মদ খাবা, সে মদের মধ্যে বিষ মেশানো থাকবে, ভুল করো মদ খায় না। তখন ওই লোকটা আবিষ্কার করে সত্যি সত্যি তার বউ খুব সোহাগ করছে যে আজকে তুমি একটু ওই মদটা খাও, খাও না প্লিজ। তখন তার মনে উপলটা আমাকে সাবধান করে দিয়েছিল খাওয়া যাবে না, তখন সে পালাতে শুরু করে এবং পালাতে পালাতে বলে উপল উপল এক বউই ভালো, এক বউই ভালো, দুইটা বউ তিনটা বউ ভালো না। রবি ভাই সেরকম
মানে রাজীব রাজীব
আপনার মধ্যে একদিন
আপনার আপনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি, আপনি আপনার গল্পগুলো এত সুন্দর করে আমার হাতে ধরিয়ে দেন এবং আমি অবাক হয়ে দেখি যে গল্পগুলো রাজীবের, গল্পগুলো রাজীবের এবং গল্পগুলো সে আমার ঘাড়ে চাপায় দিচ্ছে। রাজীব আপনার আপনার আমি আমি একদিন আমার শ্রোতাদেরকে একদম সত্যি কথা বলি, একদিন রাজীবের সাথে এই কয়েকদিন গত সপ্তাহে রাজীবের সাথে গল্প করতেছি, তো রাজীব আমাকে বললো ও আমার একটা নতুন প্রেম হয়েছে বলে মেয়েটাকে দেখাইল। আমি দেখলাম যে অদ্ভুত সুন্দর একটা মেয়ে ফেসবুকে, অদ্ভুত সুন্দর একটা মেয়ে। তো আমি কি করলাম, আমি আমার ফেসবুকে গিয়ে সার্চ দিলাম যে ঠিক আছে আমি ওই মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো এবং আমিও তাকে লিখব ইনবক্সে, রাজীব যা লেখে আমিও একই কথা লিখব। আমি সেই মেয়েকে সার্চ দিয়ে পেলাম এবং ইনবক্সে ঢুকে দেখলাম সেই মেয়ে বেশ আগে 6-7 মাস আগেই আমাকে দুইটা চিঠি পাঠিয়ে রেখেছে। এটা দেখে রাজীবের মন গেল ভার হয়ে। এরপর রাজীব আরেকটা মেয়ের ছবি বের করলো, ওই মেয়েটিও আগের মেয়েটির তুলনায় কোনো অংশে কম না। আমি সেই মেয়ের নামও সার্চ দিয়ে খুঁজে বের করলাম এবং তাকেও মেসেজ পাঠাতে গিয়ে দেখলাম সে এর আগে আমাকে 3টা মেসেজ পাঠিয়ে রেখেছে এবং আমার উত্তর দেওয়া তোদের কথা আমি সেই মেসেজগুলো সিন করিনি। একমাত্র প্রথম আলো সামনের যে চায়ের দোকানদার সে জানে যে রাজীবের সাথে 1 থেকে 3 পর্যন্ত যে মেয়েটা দেখা করে সেই মেয়ে ঘূর্ণাক্ষরে কোনোদিন জানে না যে সে চলে যাওয়ার পরই 4 থেকে 7 পর্যন্ত আরেকটা মেয়ে থাকবে, আরেকটা মেয়ে থাকবে। রাজীব কি করে, প্রথম স্লটে যে মেয়েটা আসে তাকে সে সময় দিচ্ছে, তার কাছে কিন্তু রাজীব সেই মেয়ের ব্যাপারে কোনো কথা বলতেছে না, বলতেছে হচ্ছে পরে যে মেয়েটা আসবে তার গল্প। এবং কিন্তু এটা আবার খোলাসা করে বলতেছে না যে এই মেয়েটি পরেই আসবে, সে একটা রাজীব একটা কাল্পনিক নাম টাম দিয়ে সেই মেয়ের সাথে গল্প করতেছে। পরের স্লটে যে মেয়েটা আসলো তার কাছে রাজীব আবার আগের স্লটের মেয়েটার গল্প করতেছে এবং
রাজীব ইউ আর দি বস, এবং যাই হোক আপনি আমার নামে চাপান, তারপরও মানে ব্যাপারটা ভালো বসছে যে একসঙ্গে তিনটা গার্লফ্রেন্ড মেনটেন করা ভালো, এবং তাদের মধ্যে এক ধরনের সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাবে সৃষ্টি করা ভালো, এবং তাতে করে যাতে মানে তাহলে কি হবে সবাই বেশি করে ভালোবাসার জন্য চেষ্টা করবে। এই আইডিয়াটা রাজীব খুবই ভালো, কিন্তু একই সাথে আপনি এই আইডিয়ার পরিণতির কথাও জানেন,
সেটা তো আমি আপনাকে বললাম।
হ্যাঁ, এই পরিণতির কথাটা রাজীব দয়া করে মাথায় রাখবেন।
আমার মাথায় রাখার কোনো প্রয়োজন নাই, আমি যে প্রেমিক হিসেবে অসৎ প্রেমিক,
আমিও প্রেমিক হিসেবে অসম্ভব অসৎ প্রেমিক। আমি কিভাবে অসৎ প্রেমিকটা আমি বলি, আমি কাউকে ভালোবাসি না, সোজা কথা, আমি খুবই সেলফ সেন্টার একজন মানুষ, আমি জন্ম থেকে নার্সিসিস্ট, নিজেকেই ভালোবাসি। জীবনে আমি প্রথম প্রেম করি আমি যখন এসএসসি পরীক্ষা দিই, আই অ্যাম টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি প্রথম প্রেম করি, প্রথম প্রেম করার দুই মাসের মধ্যে দারুণ একটা ধাক্কা খাই, প্রচণ্ড রকমের ধাক্কা খাই। আমার প্রথম প্রেমটা ছিল খুবই কনভেনশনাল প্রেম, যে আমি প্রেম করব, তারপর আস্তে ধীরে দুজন একসঙ্গে বড় হব, তারপর বিয়ে করব। এটা আমার সিরিয়াস প্রেম ছিল, এবং এই সিরিয়াস প্রেমে আমি খুব সিরিয়াস লেভেলের একটা ধাক্কা খাই। এর কয়েক বছর পর আমি আরেকটা সিরিয়াস প্রেমে পড়ি, কিন্তু আমি ফরমেশনটা চেঞ্জ করি, যে যাকে আমি যার প্রেমে পড়ছি তাকে আমি আগে বিয়ে করব, তারপর প্রেম করব, যাতে ছুটে না যায়। এবং আমি বিয়ে করি, তার সঙ্গে প্রেম করি, এইখানে আমি একটা ব্যাপক ধাক্কা খাই। থার্ড টাইম আমি বিয়ের পরও একটা প্রেমে জড়াই, এবং সেখানেও আমি ধাক্কা খাই। রুটিন একটা মানে আমার মতো স্বল্প ধৈর্যের সেলফ সেন্টার স্বার্থপর এবং খানিকটা খ্যাত টাইপের ছেলের জন্য তিনটা প্রেমই যথেষ্ট। এর বাইরে, এই একদম খোলা মেলাভাবে আমি রেডিওতে বললাম, এর বাইরে ভালোবাসা সম্পর্কে আমার সর্বশেষ উক্তিটা হচ্ছে, পৃথিবীতে ভূত বলেও কিছু থাকলেও থাকতে পারে, কিন্তু প্রেম বলে কিছু নেই, কিছু নেই। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, আমরা মিথ্যা নিয়ে কথা বলতে বলতে ভালোবাসার কথা চলে গেছে, আমরা মিথ্যা নিয়েই থাকবো। ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। তার আগে রাজীবের কাছে যদি, রাজীব প্রেম বলে কিছু আছে?
প্রেম বলে পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, কিছু নেই।
মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও।
হাজার মনের কাছে প্রশ্ন রেখে একটি কথাই শুধু জেনেছি আমি, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, প্রেম বলে কিছু নেই, কিছু নেই। হাজার মনে কাছে প্রশ্ন রেখে হৃদয়ের গোরা বলে প্রেম সেই তো ভুলে যা সৌরভ, তবু মানুষ করে হৃদয়ের গোরা বলে প্রেম সেই তো ভুলে যা সৌরভ। আমি বলি মিছে সব মানুষের জন্য, আমি বলি মিছে সব মানুষের জন্য, ফুলের মতো মন
পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, প্রেম বলে কিছু নেই, কিছু নেই। হাজার মনের কাছে প্রশ্ন রেখে স্বার্থের শৃঙ্খল হয়ে গেছে আজ তো পৃথিবীর সম্মান, নিজের হাতে গড়া স্বার্থের শৃঙ্খল হয়ে গেছে আজ তো পৃথিবীর সম্মান। যারা চাইছিল দিন সে তারা ধন্য, যারা চাইছিল দিন সে তারা ধন্য। আসলে দেবার কারো কিছু আর নেই, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, প্রেম বলে কিছু নেই, কিছু নেই।
হ্যালো, কে বলছিলে? ও, আমি একটু তাকে ইন্ট্রোডিউস করে দিই। আমাদের শোটা শুনছিলেন আমাদের বাংলাদেশের প্রখ্যাত মডেল এবং যাকে এক নামে সবাইকে চিনে, আমাদের মৌ আপা, মানে জাহিদ হাসানের স্ত্রী।
মৌ আপা কেমন আছেন? মানে রাজীব, মৌ আপা আমাদের এইভাবে ইন্ট্রোডিউস করানোটা একদমই ঠিক হচ্ছে না যে জাহিদ হাসানের স্ত্রী মৌ, এটি বলা মৌ আপা একদমই ঠিক হচ্ছে না। মৌ আপা, আমি আপনাকে এইটুক বলতে পারি যে ছোটবেলা থেকে আমরা আপনার, মানে আমি অন্তত,
আমাদের প্রজন্ম আসলে তাদের একটাই প্রেমিকা ছিল এবং একটাই স্বপ্ন কন্যা ছিল যাকে ড্রিম গার্ল বলা হয়।
মানে এটা যে আমাদের জন্য কত বড় একটা বিষয় যে মৌ।
আচ্ছা, আপনার ছোটবেলাটা আমি ছিলাম না, আপনি কিভাবে ছোটবেলায়?
মৌ বাবা, একটা রিকোয়েস্ট প্লিজ, আমাদেরকে আপনি করে বলবেন, অনেক দূরের শোনায়, একটু আমাদেরকে যদি তুমি করে বলেন এবং অনুমতি দেন, আমরাও আপনাকে তুমি করে বলি।
আমাদের শৌর্যের একটা কত বড় অ্যাচিভমেন্ট। তাই মৌর ছবি আপ করো আমাদের ফেসবুকে, মৌর ছবি আপ করো। মানে এত বড় মাপের একজন সেলিব্রিটি আমাদের শোতে ফোন দিয়েছেন। মৌ আপা, আপনি কেমন আছেন?
আপনি
অস্বীকার করতেছেন আপনি জাহিদ ভাইয়ের স্ত্রী? এটা হয় রবি, ইদানিং কালের স্ত্রীরা তারা স্বীকার করতে
মানে ডিনায়াল মুডে চলে গেছে। আমার বউ বলে না আমি তোমার বউ না,
বউ না, স্বামী না, একটি মুডে চলে গেছে। হ্যাঁ, স্বামী না, বলে তুমি আমার বউ না।
এতদিন স্বামীরা ছিল, বউরা বলতো তুমি আমার বউ না, এখন বউরা সেটা প্রতিশোধ দিচ্ছে। হ্যাঁ, জাহিদের বউ মৌ, তিনি বলছেন যে আমি জাহিদ ভাইয়ের খবর জানি না। যাই হোক, আপনার
এটা যদি জাহিদ ভাই শুনে আপনাদের দুইজনের দিবে মাই।
আচ্ছা,
না ও এই জন্যই বলছে,
এই জন্য
মৌ আপা এই জন্যই বলছে।
মৌ আপা, আমার ছোটবেলা থেকে একটা জিনিস জানার ইচ্ছা ছিল, সেটি হচ্ছে যে আপনি কিভাবে এই বয়সেও এতখানি সুন্দর আছেন বলেন তো। ছোটবেলায় যেরকম আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আপনাকে আমরা প্রথম দেখি টিভি পর্দায়।
আপনি যখন ক্লাস টেনে পড়েন তখন আমার কোনো হদিশও ছিল না মেয়েটি।
এবং রবি ভাই যখন ক্লাস টেনে পড়ে তখন আমার টেলিভিশনই আবিষ্কার হয়, সেই সময়কার কথা বলতে। আপনি আপনি বলেন যে মানে এতদিন ধরে আপনি আপনার এই মানে এই একই সৌন্দর্য, সেটাই অবাক করার
গোপন রহস্য, সেটা তো বলা যাবে না,
বলা যাবে না।
আমার মাঝে মাঝে মৌ আপা মনে হয় যে আপনি হচ্ছেন একটা স্থির চিত্র, যেই ছবিটার একটা ছবি তোলা আছে না, ছবিটার কখনো বয়স বাড়ে না,
বয়স বাড়ে, রাইট।
কখনো কখনো মনে হয় আপনি খুব যত্ন করে সাজিয়ে রাখা একটা ভাস্কর্য, যে ভাস্কর্যটাকে প্রতিনিয়ত যত্ন করা হয় এবং যেই ভাস্কর্যের বয়স কখনো বাড়ে না। আচ্ছা মৌ আপা,
জাহিদ ভাই তো মানে আপনি যেমন ছেলেদের মধ্যে দারুণ জনপ্রিয়, ঠিক আছে, রাজীব আপনার ফোন কল মানে আমরা অন এয়ারে নেয়ার আগে যে কথাটা বলছিল রাজীব, সেটি হচ্ছে যে ইস সেই মৌ, অবশ্যই রাজীব আপনাকে মৌ আপা বলে নাই, বা আমি আমিও যে আপনাকে মৌ আপা বলছি সেটা জোর করে বলছি,
হ্যাঁ
মানে আমরা মৌই বলি, মানে বলি আপনাকে, এখন আপনি সিনিয়র দেখে এবং আমরাও একই মিডিয়াতে কাজ করি দেখে আমরা, আমি আপনাকে আপা বলে বলছি, আপু বলে বলছি, যাই হোক, বাট রাজীব যেটা এটা কিন্তু আমি বলছি না মৌ আপা, রাজীব বলছিল আপনার কল নেওয়ার আগে যে ছোটবেলায় আমার ফ্যান্টাসাইজের একটা মডেলই ছিল, দ্যাট ইজ মৌ। একই ভাবে তো মৌ আপাও, সেটি হচ্ছে যে জাহিদ ভাই তো অনেক বাংলাদেশের অনেক মেয়ের মনের মনি কথায় ছিলেন, আপনি যখন জাহিদ ভাইকে ফোন করেন মানে বিয়ে করেন তখন কি?
না না না, আমি তাকে বিয়ে করি নাই।
প্লিজ কাম অন, আপনি আপনি সত্যি কথাটা বলেন, সেটা হচ্ছে যে যখন বিয়ে করেন তখন আপনার এই এই সব মেয়েদের দীর্ঘশ্বাস আপনার গায়ে লাগে নাই কখনো?
আমার লেখালেখি জীবনের শুরুই আপনার আপনার জন্য, আমি লেখক মানে আমি লেখক হয়েছি বলাটা খুবই মানে খুবই একটা অহংকারীর মতো শোনাবে, আমি লেখক হয়ে উঠতে পারিনি এখন, আমি লেখক হয়ে ওঠার চেষ্টা করছি, কিন্তু মমাপা সত্যিকার অর্থে আমি আমার জীবনের প্রথম কবিতা আপনাকে নিয়ে লিখেছিলাম, শুনবেন আপনি, সেটা দিয়ে আমার সাহিত্য রচনার শুরু। সেই কবিতাটা হচ্ছে আটা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ, কও না কেন বউ, কও না কেন বউ।
আমি জানতাম আপনি এটাই বলবেন, এজন্যই জিজ্ঞেস করেছি।
ওকে মৌ আপু, আমাদেরকে ফোন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। রাজীব বিশ্বাস করতাম, রাজীব বচ্চন, আমি আপনাকে একটা কথা বলি, সেটি হচ্ছে যারা মানে যারা কন্টিনিউয়াসলি সত্য কথা বলে যায়, যারা জীবনে একবারও মিথ্যা কথা বলে না, হুমায়ুন আহমেদের অনেক ইয়েতে গল্পে আপনি দেখবেন যে কোন একটা ক্যারেক্টারের বড় মামা হঠাৎ করে মহাপুরুষ হয়ে গেছে, কিভাবে মহাপুরুষ হয়ে গেছে, সে শপথ করছে সে টানা 10 বছর মিথ্যা কথা বলতো না, এবং এরপর সে একটা ঐশ্বরিক ক্ষমতা প্রাপ্ত হয়েছে, ঐশ্বরিক ক্ষমতা প্রাপ্তটা কি, সে হয়তো মানুষের মনের কথা বুঝতে পারছে, আসলেই কিন্তু ব্যাপারটা তাই, কোনো মানুষ কন্টিনিউয়াসলি সত্যি কথা বলতে পারে না, কন্টিনিউয়াসলি জীবনে একটা মিথ্যা কথা না বলে কোনো মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব না, যদি কেউ পারে, এবং সেটা যদি দীর্ঘ সময়ের জন্য হয় 10 বছর 12 বছর 14 বছর, তাহলে কিন্তু সেই মানুষটা মহাপুরুষে পরিণত হয়। একইভাবে কোনো মানুষ কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলতে পারে না, একদম প্রতিটা কথা সে মিথ্যা বলতে পারে না, যদি কোনো মানুষ কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলে থাকে তাহলে সেই মানুষটাও কালক্রমে 10 বা 12 বছর পর একটা মহাপুরুষে পরিণত হয়। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বেশ তার একটা লেখা আমি পড়েছিলাম, একটা মেয়ের গল্প, সুনীল গঙ্গোপাধ্যায় কি করতো, লেখক মানুষ ছিল তো, তো ও সুনীল গঙ্গোপাধ্যায় কিছু জিনিস বিশ্বাস করতো যে লেখকরা সব করতে পারে, লেখকরা লেখকদের অন্যায় বলে কিছু নাই, সে কি করছে, সুনীল গঙ্গোপাধ্যায় যে ইউনিভার্সিটিতে পড়তো সেই ইউনিভার্সিটিতে সুনীল গঙ্গোপাধ্যায়ের এক সহপাঠী আছে, মেয়ে সহপাঠী, নারী সহপাঠিনী, তার একটা চিঠি আসছে, সুনীল গঙ্গোপাধ্যায় সেই চিঠিতে ওই মেয়েটাকে না দিয়ে বাসায় নিয়ে গেছে, নিয়ে সেই চিঠিটার খাম খুলছে, ওই যে গরম পানির বাষ্প দিয়ে খাম খোলা যায়, খাম খুলে সে চিঠিটা পড়ছে, চিঠিটা পড়ে দেখে একটা ছেলে সেই মেয়েটাকে চিঠি লিখছে, এই মেয়েটার সাথে এই ছেলেটার প্রেম ছিল এবং প্রেম তা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর কিন্তু ছেলেটা মেয়েটাকে ভুলতে পারেনি এবং মেয়েটাকে আকুলভাবে লিখছে, সমস্ত ব্যাকুলতা দিয়ে লিখছে যে তুমি আমার কাছে ফিরে আসো, আমি সারাক্ষণ তোমার কথা ভাবি, এবং সুনীল গঙ্গোপাধ্যায় সেই চিঠিটা পড়তে গিয়ে কেঁদে ফেলছে, পুরোপুরি কেঁদে ফেলছে যে এত আবেগ নিয়ে কে চিঠি দিতে পারে কিনা, পরে সুনীল গঙ্গোপাধ্যায় আবার চিঠিটা ভাঁজ করে আবার সেটাকে খামবন্দি করছে, আঠা মাঠা লাগাইছে এবং তারপর পাঠকদের বলছে যে আমি সুনীল গঙ্গোপাধ্যায় এই কাজ করছি, তা বলে আপনারা এই কাজ করতে জানেন না, কারণ অন্যের চিঠি পড়ার মতো নিন্দনীয় কাজ আর নাই, কিন্তু লেখকদের কোনো কাজই নিন্দনীয় না, লেখকরা সবই করতে পারে, এই জন্য আমি এই কাজটা করছি, কারণ লেখকদের মানব চরিত্র জানতে হয়, বুঝতে হয়, এই জন্য লেখকদের অন্যায় বলে কিছু নাই, আপনারা যে আরো 10টা প্রেম করতে পারেন, লেখকদের অন্যায় বলে কিছু না, কারণ তাদেরকে নানান সমাজে নানান মানুষ নিয়ে লিখতে হয়, তাদেরকে দেবী নিয়ে লিখতে হয়, তাদেরকে বেশ্যা নিয়ে লিখতে হয়, তাদেরকে মহাপুরুষ নিয়ে লিখতে হয়, তাদেরকে কাপুরুষ নিয়ে লিখতে হয়, কাজে লেখকদের সবার সাথে চলতে হয়
না, সেটাই
আচ্ছা যাক, কারণ মূল গল্পে আসি, চিঠিটা সে আবার খামের মধ্যে ঢুকায় আবার তাপসে পরদিন মেয়েটাকে দিছে যে এই তোমার একটা চিঠি ভুল করে আমার হাতে চলে আসছে, এই এই নাও আমি বাসায় গিয়ে দেখি ঠিকানা তোমার লেখা, এই নাও তোমার চিঠিটা। মেয়েটা সুনীল গঙ্গোপাধ্যায়ের সামনে খামটা ছিঁড়ছে, ছিঁড়ে চিঠিটা বের করছে, বের করে সে চিঠিটা পড়ছে। সুনীল গঙ্গোপাধ্যায় তখন মেয়েটার মুখের দিকে তাকায় রয়েছে যে এত আবেগপ্রবণ একটা চিঠি পড়ে মেয়েটার মুখে কোনো পরিবর্তন আসে কিনা, তার মানে ফেসিয়াল এক্সপ্রেশনে কোনো পরিবর্তন আসে কিনা। সুনীল গঙ্গোপাধ্যায় অবাক হয়ে দেখলো সেই মেয়ে অত্যন্ত নির্মমভাবে এবং অত্যন্ত নির্মমভাবে এবং অত্যন্ত কঠিন মুখে এবং খুবই ক্যাজুয়াল ভঙ্গিতে সে চিঠিটা পড়ে গেল, পড়ে সে চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। তখন সুনীল খোঁচা দেওয়ার জন্য সেই মেয়েটাকে বলল, কে চিঠি লিখছে, তোমার কোনো এক্স বয়ফ্রেন্ড? মেয়েটা বললো, না, বর্ধমানে আমার এক দাদা থাকে দুঃসম্পর্কে, অনেক বয়স্ক লোক, উনি চিঠি লিখছেন, ওনার কিছু টাকা পয়সা লাগবে, টাকা চাই। আমি কোথা থেকে টাকা দেবো, আমি নিজেই তো চলতে পারি না। সুনীল গঙ্গোপাধ্যায় হতভম্ব হয়ে সেই মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল। এবং সুনীল গঙ্গোপাধ্যায় সেই লেখা লিখেছে যে প্রত্যেকটা মেয়ে জন্মসূত্রে এক একজন অড্রে হেপবার্ন কিংবা অপর্ণা সেন কিংবা সুচিত্রা সেন, কারণ তারা এত দারুণ অভিনয় করতে পারে। এবং তারা যখন মিথ্যা কথাটা একটা মেয়ে যখন একটা মিথ্যা কথা বলে, এটা সত্যের চাইতেও বেশি বাস্তব মনে হয়, সত্যের চাইতেও বেশি জীবন্ত মনে হয়। এত আবেগঘন একটা চিঠি এবং এত সেন্সিটিভ একটা চিঠি, যেখানে সেই মেয়ে সেই ছেলেটার সাথে মেয়েটার সম্পর্ক খুব অল্প দিন হয় ভাঙছে, এবং খুব স্বাভাবিক কারণে সেই চিঠি পড়ে মেয়েটার মনের ভেতরে একটা দারুণ প্রতিক্রিয়া হওয়ার কথা, প্রতিক্রিয়া তো হলোই না, তাৎক্ষণিকভাবে মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো কে চিঠি লিখছে, মেয়েটা আরো তাৎক্ষণিকভাবে বর্ধমানে আমার এক দাদা থাকে সে চিঠিটা লিখছে। মানে আপনার একটা মিথ্যা বানাতে তো একটা মানুষের সময় লাগে, এটা সেই সময়টাও লাগেনি। কাজেই আপনার কি রাজীব মনে হয় যে প্রত্যেকটা নারী খুব গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে? এটা একটা হচ্ছে দিক আছে, যেটা হচ্ছে আপনার সামাজিক নিরাপত্তার স্বার্থে। আমি জানি না যে মেয়ের কথা বলা হচ্ছে সেই মেয়ে তার তখনকার, আপনি যে বললেন আমি গল্পটা আমার জানা ছিল না, তখন কি সে আরেকটা সম্পর্কে ইনভলভ হয়ে পড়েছে?
না,
নাকি সে বিবাহিত ছিল?
না, কিছুই না।
বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় বেদের ক্ষেত্রে, তারা যখন বিয়ে করে এবং বিয়ের রাত থেকেই তারা পূর্বের সেই সম্পর্কটাকে পুরোপুরি অস্বীকার করতে শুরু করে এবং সেই সম্পর্কটার সঙ্গে সম্পর্কটার ক্ষেত্রে এমনভাবে অভিনয় করা শুরু করে যে সেই সম্পর্কেটা সম্পর্কটা কোনো কালে ঘটেই নাই, সেরকম সম্পর্কটার কোনো কালে কোনো অস্তিত্বই ছিল না। এটা এই জায়গায় রাজীব হাসান আমি আপনাকে একটু আটকাতে চাই, সেটা হচ্ছে যে একটা অ্যানালাইসিস করা হয়েছে, অনেকগুলো অ্যানালাইসিস, একটা না অনেকগুলো অ্যানালাইসিস করা হয়েছে সারা পৃথিবী জুড়ে, এটা নিয়ে গবেষণা করা হচ্ছে যে মানুষ কেন মিথ্যা কথা বলে। এবং আমি আজকে অনেকগুলো পেপার ঘাঁটলাম, পেপার ঘেঁটে আমি আমার মতো করে পাঁচটা পয়েন্ট বের করছি। প্রথমত, মানুষ মিথ্যা কথা বলে তার এক নম্বর কারণ হচ্ছে মানুষ একটা কুইক সলিউশন চায়, একটা কুইক অ্যান্সার মানুষ দিতে চায়। যেমন আপনি কেমন আছেন, আমি যদি গুছায় বলতে যাই রাজীব যে আমি এখন এই অবস্থায় আছি, তাহলে আমার বসে প্রচুর সময় লাগবে, মেধা নষ্ট হবে, মাথা গরম হবে, প্রচুর কথা বলতে হবে, এনার্জি লস হবে, তার থেকে ভালো আছি। সেটাই, আমি ভালো আছি এই প্রশ্নের উত্তরকে জানতে চাই না, কেন আপনি ভালো আছেন, কিন্তু আপনি যদি বলেন আমি ভালো
নাই, তাহলে মানুষ
জানতে চায় অনেক কেন আপনি ভালো ভালো নাই। ঠিক আছে, কিন্তু মানুষের এই প্রশ্নটা করা উচিত বেশি করে, কেন আমি ভালো নাই এটা জানতে চাওয়ার চেয়ে এই প্রশ্নটা বেশি করে জানতে চাওয়া উচিত, কেন আমি ভালো আছি।
ভালো আছি
কারণ ভালো থাকার সূত্রটা জানাই এখন বেশিরভাগ বেশি মানে বেশি জরুরি। আমরা বেশিরভাগ সময়ই খারাপ থাকি, মানুষ কেন ভালো থাকে, কিভাবে ভালো থাকে, এই রহস্যটা জানানোই জানাই আমাদের জন্য বেশি জরুরি। তো আমরা আসলে হয় আমি কেমন আছি ভালো আছি এই প্রশ্নের তো জানতে চায় না যে কেন আপনি ভালো আছেন, কেন যে মানুষ জানতে চায় না। কিন্তু আপনি একবার শুধু বলে দেখবেন যে না আমি ভালো নাই, আপনার সাথে সাথে র্যাপিড ফায়ারের মতো আপনার প্রশ্ন কেন আপনি ভালো নাই বলেন আমাকে।
কাজে মানুষ মানে মিথ্যা কথা বলার প্রথম কারণ হচ্ছে যে মানুষ একটা কুইক সলিউশন চায়, কুইকলি কোনো কিছু সেটেল করতে চায়, কুইকলি কোনো ব্যাপার সমাধান করতে চায় এবং কুইকলি খুব দ্রুততার সঙ্গে কোনো ব্যাপার অ্যান্সার করতে চায়, রিয়াকশন দেখাতে চায়, তখন মানুষ মিথ্যা কথা বলে। মিথ্যা বলার আরও চারটা মজার কারণ আছে, সেই চারটা মজার কারণে আসবো, ছোট্ট একটা বিরতি নেবো, বিরতি থেকে আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। মেন্টোস কান বুদ্ধি বাড়তে আরো জানান।
আপনারা শুনছেন মেন্টোস, আপনারা শুনছেন মেন্টোস বাড়তি জেলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তা চুরুপি এবং আমার সঙ্গে রয়েছেন সিরিয়াল লায়ার রাজীব হাসান। রাজীব হাসান, পৃথিবীর সবচেয়ে মিথ্যা বড় মিথ্যা কথা কোনটা জানেন?
পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি।
না, পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা এটা না যে আমি তোমাকে ভালোবাসি।
পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে রবি ভাই খুব ভালো মানুষ, এই সব সময় সত্য কথা বলে।
এইটা এটাও পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা না। পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা সম্পর্কে একটা গল্প আছে, সেটা হচ্ছে যে পাড়ার একদল ছেলে পেলে হঠাৎ করে একটা ফুটবল কুড়ায় পাইছে। এখন সবাই এই ফুটবলটা নিতে চায়, সব ছেলেই বলতেছে যে আমরা সবাই যেতে একসাথে খুঁজে পাইছি, সবাই বলতেছে যে এই ফুটবল আমি প্রথম দেখছি, এই ফুটবল আমি প্রথম দেখছি, এই ফুটবল আমি প্রথম দেখছি, এই ফুটবলের মালিক কে হবে এটা নিয়ে তাদের মধ্যে ব্যাপক ঝগড়া হয়ে গেছে। তারা ছিল ধরেন ছয় সাতজন, ছয় সাতটা ছেলে হেভি মারামারি করতেছে, সবাই ফুটবলের মালিকানা চাই বলে ছয় সাতটা ছেলে ছয় সাতজনের সঙ্গে মারামারি করে একদম কুপকার। এরপর তাদের মাথা ঠান্ডা হইলো, ঠান্ডার পর তারা বলে দিচ্ছে আমরা একটা খেলা খেলি। খেলাটা কি? খেলাটা হচ্ছে যে আমরা সাতজন সাতটা মিথ্যা কথা বলব, যার মিথ্যা কথা সবচেয়ে বড় মিথ্যা কথা হবে সেই ফুটবলটা পাবে। তো প্রথম ছেলে বলা শুরু করলো যে আমার দাদার হাত এত লম্বা ছিল, সে বিছানায় শুয়ে শুয়ে জানালা দিয়ে হাত বাড়িয়ে ঘুমের সময় হলে সূর্যটাকে আস্তে করে মেঘ দিয়ে ঢেকে দিত এবং চাকটাকে টেনে বের করতো মেঘের আড়াল থেকে। অন্যরা শুনে বললো সবাই হ্যাঁ এইটা সেই রকম একটা মিথ্যা কথা হয়েছে। এটা শুনে দ্বিতীয় ছেলে বলতেছে যে আমার দাদা এত খেতে পারত, যখন তার পানির তৃষ্ণা পাইত তখন সে নদীতে একবার চুমুক মারছিল, এরপর সেই নদী যে এই যে শুকাইছে সারা মরুভূমি হয়ে গেছে। বাকি ছেলেগুলো হ্যাঁ এইটা আগেরটার চাইতে বড় মিথ্যা কথা। তো তারা যে কোনো মিথ্যার খেলায় যখন ছিল তখন ওই বাচ্চা ছেলেদের পাশ দিয়ে একটা বয়স্ক লোক যাচ্ছিল, সে দেখছে কাহিনীটা খুব ইন্টারেস্টিং, সে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে কি ব্যাপার তোমরা কি করতেছো? তখন ছেলেরা বললো যে এরকম আমরা একটা বল কুড়িয়ে পেয়েছি, ফুটবল কুড়িয়ে পেয়েছি, এখন ফুটবলটার মালিক কে হবে এটা নির্ধারণ করার জন্য আমরা একটা খেলা খেলতেছি। খেলাটা কি? খেলা তো হচ্ছে যে আমরা সাতজন সাতটা মিথ্যা কথা বলবো, যার মিথ্যা কথা সবচেয়ে বড় মিথ্যা হবে তাকে সেই হবে এই বলটার মালিক, তাকে এই বলটা পুরস্কার দেওয়া হবে। এইটা শুনে সেই লোক বললো ছি মিথ্যা কথা বলার প্রতিযোগিতা এটা একটা খেলা হলো, মিথ্যা কত খারাপ জিনিস তোমরা জানো, আমি জীবনে একটা মিথ্যা কথাও বলি নাই। তখন সাতটা ছেলে বললো আঙ্কেল বর্ষা নেন, কারণ এর চাইতে বড় মিথ্যা কথা আর হইতে পারে না। পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা হচ্ছে এটা যে আমি কখনো মিথ্যা বলি না।
এবং রবি ভাই একটা যেটা আপনি প্রায় বলেন মিথ্যা বলি, একটা প্যারাডক্স আছে, পৃথিবীর সবচেয়ে বড় প্যারাডক্স হচ্ছে আমি মিথ্যা বলছি। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্যারাডক্স, আমি মিথ্যা বলছি আবার আমি স্বীকার করছি যে আমি মিথ্যা বলছি, এ কারণে আমি সত্যি বলছি কিন্তু আমি যেহেতু হ্যালো
হ্যাঁ ভাই
ক্যা বলা
মঞ্জুর রশিদ,
কোন মঞ্জুর রশিদ বল রে ভাইয়া?
কোন মঞ্জুর রশিদ বলবো আসলে বাংলাদেশে তো
হিন্দি সে বাত করিয়ে আপনি থোড়া সা হিন্দি সে বাত কিজিয়ে হম লোক সমঝ নেই সকতা মেন্টোস ইয়ে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম দিল্লি সে ভি প্রচার হতা হ্যায় ইয়ে ঢাকা সে ভি প্রচার হতা হ্যায় করাচি ভি প্রচার হতি হ্যায় তেহরান সে ভি হতা হ্যায় ওয়াশিংটন সে ভি প্রচার হতা হ্যায় চীন সে প্রচার হতি হ্যায় আপকা কোন সে ফোন দেয়া হয়?
আমি বাংলাদেশ
ওয়াশিংটন সে প্রচার হতা হ্যায় মেন্টাল সুইচ অন দা লাইট।
আচ্ছা আচ্ছা আমি রামপুরা থেকে বলছিলাম।
আপনা আপকা কোন সা
বলেন বলেন
আপকা কোন সা রেডিও কা ফোন দেয়া?
এবিসি আর কি,
ইয়ে তো এবিসি রেডিও নেই হতা হ্যায় ইয়ে এক্স ওয়াই জেড রেডিও হা ফ্রম দিল্লি সে।
আজকে যে মিথ্যা কথা বলতেছেন তো এগুলা ভালোই আর কি, মোটামুটি ভালো লাগতেছে।
নেই হাম লোক আপ আপ শো কর রহে হ্যায় সাজ বলনে কা আমারা আজকা এপিসোড হতা হ্যায় সাজ সাজ টুডে ইজ আওয়ার টপিক অন ট্রুথ
ট্রুথ এন্ড উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ প্লিজ স্পিক ডু ইউ স্পিক ইংলিশ?
মানে অল্প অল্প কিন্তু এই যে ভুল হতে পারে।
ডু ইউ স্পিক হিন্দি? হিন্দি সে বাত কিজিয়ে, হিন্দি রেডিও হিন্দি সে
হিন্দি সে বাত
হিন্দি সে বাত কিজিয়ে।
না, যেটা হয় যে হিন্দিতে বললেও দেখেন তো আপনি বলতেছেন আমি বুঝতে পারতেছি, কিন্তু সুন্দর করে বলতে পারবো না, এখানে যেটা বলতে পারতেছি এটা বোধ হয় আমার মনে
হয় কোশিশ করেগা
না, তো কোশিশ করলে হবে কি ওই যে ভুল হবে
ये कोई प्रॉब्लम नहीं है, बात बोलने से भूल होता है, थोड़ी बहुत भूल हमको भी होता है, थोड़ी बहुत भूल आपको भी होगा, ये कोई प्रॉब्लम है, आप ट्राई कीजिए। हिंदी हिंदी खूब सहज लैंग्वेज है, यू पुट ईच वर्ड and it will turn to Hindi. It's very easy, man.
Na amar mone hocche ki ami bangla ta ektu bhalo bolte pari ei jonno ache ar onno language jodi try kori
hindi
khub beshi bhalo hobe na,
very easy language hindi, very easy language
hoga
in at the end of every sentence and ka and hai hai end of every word and it's hindi.
क्या आप जानती है टॉयलेट को लेडीज टॉयलेट को हिंदी में क्या बोलता है? लेडीज टॉयलेट को हिंदी इतना ब्यूटीफुल लैंग्वेज है, लेडीज टॉयलेट को हिंदी में बोलता है देवियों का हागुन कुठी, देवियों का हागुन कुठी,
माने ये लैंग्वेज का प्रथम
सुनवाते. डू यू नो द हिंदी ऑफ आई लव यू?
आई लव यू ना,
या
मैं तुमसे प्यार
करता हूँ. लुक आई लव यू इज आई मैं यू देन यू पुट यू तुम का लुक एका आफ्टर ए वर्ड ओके
तुम का
तुम का मैं तुम का एंड लव इज पेयर
प्यार
प्यार होगा.
Oh,
मैं तुमका प्यार होगा. इट्स वेरी इजी बिकॉज़ यू पुट देयर शुड बी होगा होगा इन एवरी सेंटेंस, लास्ट ऑफ एवरी सेंटेंस, एंड ऑफ एवरी सेंटेंस एंड का इन द मिडिल ऑफ द सेंटेंस यू पुट का एंड एनीवेयर यू लाइक.
अच्छा अच्छा,
हिंदी का मजा का बात ये होता है, हिंदी का लाभ को प्यार क्यों बोलता है, क्योंकि प्यार में बहुत प्यारा होता है, आप जानते हैं प्यार जो प्यार करता है उसको बहुत प्यारा प्यारा शब्द करता होता है. सो हिंदी में लाभ को प्यार इसीलिए कहता है क्योंकि प्यार बहुत प्यारा देने वाला चीज है,
डोंट
स्पीक अदर लैंग्वेज, प्लीज स्पीक इंग्लिश और हिंदी. And we gave you the easiest solution for Hindi,
how to speak
in Hindi, and this is very easy method. Look, you put ka at the end of every word, and you put hoga in the end of
every sentence.
Exactly. So let's try. Like if you want to say, "How are you, Ravi bhai?" Okay. Let's try.
Ravi
bhai, yes, and put a ka after Ravi bhai.
Ka na? Tumko kya hoga?
Humko bahut bhalo hoga.
Jo mere bhabhi tumhare paas nahi rahega.
To main bahut khush hoga.
Khush hoga na?
Yeah.
Main obviously mere bhabhi ko bol dena ka.
What? क्या बोलता है तू?
ये बोल देना, बोल देने का जे आपने सुनी तो क्या क्या सुना था क्या आपकी खूब खुशी हो गई.
Look, again you are mistaken. Please try to follow the simple method that we have this for the first time in the radio station. Anywhere in the world that we are giving you the simple solution of Hindi sentence, how to make a Hindi sentence. You put ka anywhere, even you start with ka, but look, you must put a hoga at the end of the sentence. No. You have to try in Hindi. No. You have to try. Trust me, you can do that. Please try.
You can wait.
আমাকে একটু শেষ করতে দেন না প্লিজ।
Please try. Look,
like, okay, আমি ট্রাই করতেছি, বাট এই সেন্টেন্স একটু শেষ করতে দেন।
No, 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 no. Just tell this sentence in Hindi. Let me finish. Okay. Let's try. Okay.
আচ্ছা আবার বলি, অনেকদিন ধরে শুনতেছি কিন্তু এরকম বিপদ অবস্থায় কেউ পড়েছে বলে মনে হয় না। আমি এই ভাষাটাই কথা বলতে চাচ্ছি, আপনার ঘুরে ফিরে অন্যদিকে নিয়ে যাচ্ছেন, এটা ঠিক না।
Okay, I mean next time I will check it out. End of the sentence, but you must put a hoga in the end of the sentence.
So, yehi vibrato bodh karne ka...
Exactly, yeah, you are improving.
Taina?
Yeah. Yeah, vibrato bodh karta, vibrato ka bodh karta hoga. Very good.
Vibrato bodh karne ka koshish mat ki
jai. No, make it very simple. You feel embarrassed, am I right?
Exactly.
Okay, so you feel embarrassed, so you will tell how to tell in English, I'm feeling embarrassed. Okay, I feel embarrassed. Okay.
I feel embarrassed.
Okay, so I. I means me.
Oh, yeah.
Me. And embarrassed in bibrato ka. If a sentence in Bangla, just put a ka, or if any Chinese sentence, even if you put a ka after a Chinese word, it will become Hindi. Like
Hindi, right?
Okay, yes. So and you finish it successfully when you put hoga, and then so let's try. Main bibro to ka hoga. Okay, fine.
Bibro to ka hoga na. Okay. Acha, ye apna ek kosal gulo abar sundor. যে একটা সেন্টেন্স মানে ওয়ার্ড গুলোর ভিতর পিছনে কা লাগায় সেন্টেন্সের শেষে হোগা দিয়ে মানে একটা হিন্দি বাংলাকে হিন্দি করা, এটা আবার অনেক সুন্দর কৌশলটা।
মে কুছ নহি সমস হোগা। ওকে ওকে ওকে, বি মিলিংগে ফর কলিং, হাম লোগ বহুত খুশ হুয়া আপ বাংলাদেশ সে হামকো কল কিয়ে, ইয়ে হামারে লিয়ে বহুত খুশি কা দিন হায়, খুশ বহুত খুশি কা রাত হায়। রাজীব ফর হি দিস আন এডুকেটেড আন পড়া সিটিজেন, প্লিজ টেল মি ইন ইংলিশ।
শব্দটা খুব ভালো, আন পড়া,
আন পড়া, ইয়া।
আন বলছি লাস্ট লাস্ট কথাগুলো একটু বাংলায় হোক
না। নো, উই ডোন্ট স্পিক হিন্দি। কো লিয়ে চার লোক আপনা খুন দিয়া, আপ জানতে হ্যাঁ, ইয়ে
চার লোক খুন দিয়া,
হ্যাঁ
হিন্দি কে দিয়ে,
হ্যাঁ
মে তো নেহি জানতা।
আচ্ছা ওকে ভাই সাহেব, আপকো সাথ হাম থোড়ো ফর কে বলতা হ্যায়
গোসা কি দিয়ে,
নো গোসা কি দিয়ে ট্রাই টু লার্ন হিন্দি এন্ড দেন ট্রাই টু কল দিল্লি। When you are in Delhi, you must speak in Hindi. When you are in Rome, you must speak in Roman. When you are in English, England, you must speak in English. When you are in Beijing, you must speak in Chinese. When you are in Mongol Groho, you must speak in Morse code. Bye-bye.
Mongolian.
No, Mongol Groho, Mars. So you must speak in Morse code.
Morse code.
No, the meaning of this mascot.
I'm to Bangladesh and iPhone. I'm to Bangladesh. So I'm to Bangladesh.
But you're calling to a Delhi station. So you have to speak in Hindi. Okay, okay. Phir milenge. Bhai sahab, try to learn Hindi and then call us. Amra ji, prithibir bibhinno bhasha ke amra shohoj kore deya. যে অনাবিল উদ্যোগটি নিয়েছি, এখন এত সহজ করে বললাম, বুঝতেই পারলাম না।
গ্লোবাল ভিলেজ, এখন পুরো পৃথিবীটা সেটা গ্রাম
গ্রাম,
এখন দেশ কাল সীমানার গন্ডি আমাদের পেরে যেতে হবে। তবে এই কনভারসেশন শুনতে শুনতে আমার একটা খুব ইন্টারেস্টিং ভিডিওর কথা মনে পড়লো, যে এই ভিডিওটা ইউটিউবে তুমুল আলোড়ন ফেলেছে, আপনি জাস্ট শোনেন। সেটা হচ্ছে এক অস্ট্রেলিয়ার কাছে এই ভারত হারার পর এক অস্ট্রেলিয়ান ভারতে ফোন দিছে, একটা আননোন নাম্বারই ফোন দিছে, দেশি অস্ট্রেলিয়ান কথা বলতেছে এক ইন্ডিয়ানের সঙ্গে, খুব ছোট্ট একটা ক্লিপ, সেই ক্লিপটা আপনি শুনেন, খুব মজা পাবেন।
ওকে শুনি সেই ক্লিপটা।
Hi, is that Bobir?
Bobby?
Hi, Bobir. I'm Paul. I'm calling from Sydney, Australia.
Yes, Balbir. Yes.
I was sitting here all alone. I thought I should call you.
Yes, this is call, yes.
Oh, cool, mate. Can you understand English, Bobir?
What?
Can you understand English, mate?
Yes, English. Yes.
I thought I'd just call you and ask you how you're doing and all that.
Yeah, I'm doing teaching, yep.
Oh, that's smashing, mate.
Yes, yes.
Hey, brother, I was just trying to tell you something.
Yes.
Should I just say what now?
Yes.
You mind if I take 2 more seconds of your time?
Time, yes.
You understand Hindi, right?
Hindi? You calling India? This is Hindi. Hello.
Yeah, that's great. Okay, so here's what I want to tell you.
You tell me what you want.
You ready now?
Yes.
Okay, here we go. Mocha, 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 mocha.
Hey, dobara kahi?
Mocha, 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 mocha.
Teri mata mocha ba, teri mata mocha ba, teri chocha ba. Agar mera aage, kahan pindi banyan wale ba, chocha ba. India ba kahan aaga ye?
এটা খুব সম্ভবত ইন্ডিয়া যখন অস্ট্রেলিয়ার কাছে আসছে, সে তখন অস্ট্রেলিয়া থেকে একজন ফোন দিচ্ছে আন্নার নাম্বারে, এবং সে বলতেছে যে আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি বলবো কথাটা, তুমি কিছু মনে করবো না, তাই সে তার মতো করে গেলো। তখন যাচ্ছে মক্কা মক্কা সেই গানটা গিয়ে শুনেছে।
আপনি বলতেছিলেন যে মেয়েরা খুব নিখুঁত ভাবে মিথ্যা কথা বলতে পারে, এবং
আপনি এখন নিশ্চয়ই মানে মেয়েদের সহানুভূতি পাওয়ার জন্য,
আমি
এটা বলি রাজীব, এটা সুনীল গঙ্গোপাধ্যায় বলছে,
একাডেমিক আলোচনা রাজীব শুনছি,
মেয়েরা খুব সেফটি নেটের বাইরে থাকে, তাদের একটা সেফটি নেটে আসার জন্য রাজীব মিথ্যা বলার জন্য হাজারটা অজুহাত দরকার, সত্যি কথা বলার জন্য কোনো অজুহাত লাগে না।
কিন্তু রবি ভাই, সজারুর গায়ে কাঁটা কেন থাকে জানেন? কারণ সজারুকের গায়ের সেই কাঁটা সজারুকে নিরাপদ রাখে। আপনার মতো কিছু শিয়াল ঘুরে বেড়াচ্ছে, তাদের হাত থেকে মেয়েদের রক্ষা পেতে হবে। এ কারণে মেয়েরা মিথ্যা কথা বলে, এ কারণে মেয়েরা যখন আপনি মেয়েদের কাছে যান, মেয়েরা বলে সরি রবি ভাই, আমি এনগেজড, আমার একটা বয়ফ্রেন্ড আছে। হয়তো মেয়েটার বয়ফ্রেন্ড নাই, কিন্তু তারপরে সে আপনার ফাঁদে পা দিতে চায় না, মিথ্যা করে বলে আমার একটা বয়ফ্রেন্ড আছে, বলে আমি বিবাহিত। তো আপনি ঠিকই ধরেছেন, আপনি জানেন আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছে যে মেয়েরা মিথ্যা কথা বলে, কারণ তাদের সত্যিকার,
এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছে, এটা বললে ভুল বলা হবে। আমি কি বলবো, আমি যে কয়েকটা মেয়েকে চিনি, ঠিক আছে, আমি 10টা মেয়েকে চিনলে হয় তার মধ্যে হয়তো একজন কি দুইজন মেয়ে অনেক মিথ্যা কথা বলেছে আমাকে, বাকি 8 জন মেয়ে যে সত্যি কথা বলেছে, আমি তাহলে কোনটাকে রিয়েলিটি ধরে নেব? যে 2 জন মেয়ে মিথ্যা কথা বললো বা 1 জন মেয়ে মিথ্যা কথা বললো তাকে ধরে দেবো, নাকি যে 10টা মেয়ে সত্যি কথা বলছে সবসময় এবং খুবই সাহসী স্বরে কণ্ঠস্বরে সত্যি কথা বলছে, কোনটাকে সত্য ধরে দেবো? সত্যি মিথ্যা পৃথিবীতে দুইটাই আছে, বাট মানে প্রতারণামূলক যে মিথ্যা, ঠিক আছে, আমি সেটাকে বাস্তবতা ভাবি না। যাই হোক, এটা অনেক আমি আলোচনা এই দিকে
লাগবে। ওই ফোন করার আগে আমরা আরেকটা বিষয়ে আলোচনা করতেছিলাম যে মিথ্যা জিনিসটা হচ্ছে একটা প্যারাডক্স, যেমন আমি মিথ্যা বলছি, এটা হচ্ছে পৃথিবীর কঠিনতম একটা প্যারাডক্স। আমি বলতেছি আমি মিথ্যা বলছি, কিন্তু যেহেতু আমি বলতেছি আমি মিথ্যা বলছি, সেহেতু আমি সত্য কথাটাই বলতেছি। যেহেতু আমি সত্য কথাটা বলতেছি, আবার বলতেছি আমি মিথ্যা কথা বলতেছি, সেহেতু আমি মিথ্যা কথা বলতেছি, আবার যেহেতু আমি মিথ্যা।
এটা হচ্ছে জাফর ইকবালের কপটটনিক সুখ দুঃখে, এই জাফর ইকবালের প্রথম উপন্যাস কপটটনিক সুখ দুঃখ, সেইখানে একটা রোবট থাকে, সেই রোবটটা এক সময় মানে রোবটটা কি মানবিক বোধ সম্পন্ন রোবট, রোবট মানে সে নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারে। রোবটকে কিভাবে প্রোগ্রাম করা হয়, মানুষের উপকার করার জন্য প্রোগ্রাম করা হয় এবং তাকে যেভাবে প্রোগ্রাম করা হয় সে সেভাবে কাজ করবে, কিন্তু সেই রোবটটা ছিল সে নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারবে। এক সময় রোবট নিজে নিজে সিদ্ধান্ত নিতে গিয়ে সে কি করে, একটা ল্যাবের মধ্যে 2 বিজ্ঞানীকে আটকায় ফেলে, যারা এই রোবটটা বানাইছে।
মানে সেই রোবটটা দুই বিজ্ঞানীকে, কারণ সেই রোবটটা দুষ্ট হয়ে যায়, সে মানে বদমাইশ হয়ে যায়, নিজে নিজে চিন্তা, তার নিজে চিন্তা করার ক্ষমতা ছিল দেখে, এবং সেই দুই প্রফেসরকে সে আটকায় রাখে। এখন কোনোভাবে সেই দুই প্রফেসরকে সে মেরে ফেলবে ল্যাবের মধ্যে। তখন এক প্রফেসর তাকে বলে, শোনো রোবট, তোমাকে একটা কথা বলি, আমি যা বললাম মিথ্যা বললাম। তখন রোবটের মাথা চিন্তা করা, কারণ রোবট তো সবকিছু লজিক দিয়ে চিন্তা করে, আমি যা বললাম মিথ্যা বললাম, তার মানে ও যা বলছে সেটা মিথ্যা, তাহলে ও যা বললো এটা কি আসলে সত্যি? সত্যি হলে ও তো বললো যে আমি যা বললাম মিথ্যা বললাম। এই করতে করতে রোবটে মানে এই লজিকটা এত দ্রুত ঘুরতে থাকে যে রোবটটা ফাইনালি তার হার্ড ডিস্ক ক্র্যাশ করে, ঠিক আছে? এটা এটা পুরো না, এবং এইটা একটা
এই প্যারাডক্স জাফর ইকবালের আবিষ্কার না, এটা এটা
অনেক পুরনো হয়, এটা পুরনো।
আরেকটা প্যারাডক্স আছে সত্য মিথ্যা নিয়ে, সেটা হচ্ছে কাগজের
এক পিঠে লেখা থাকে যে ওই পাশে যা লেখা আছে
তার সত্য
সত্য,
আবার ওই
পাশে লেখা আছে ওই পাশে যেটা লেখা আছে সেটা মিথ্যা। এই প্যারাডক্স নিয়ে মানে মানে কি বলবো, প্যারাডক্স ইজ প্যারাডক্স, আমাদের জীবনটা একটা পুরো প্যারাডক্স, এবং আমরা সত্য মিথ্যা নিয়ে বহু কথা বলতে পারি। আগে শুনে নিন মানুষ কেন মিথ্যাটা বলে। একটা তো বললাম যে কুইক সলিউশনের জন্য, দ্বিতীয় কারণটা হচ্ছে ভয়। অধিকাংশ মানুষ মিথ্যা কথা বলে ভয়। কি ধরনের ভয়? সত্যি শুনলে আপনি পাবেন, তুমি কি আমার টাকা চুরি করছো? হ্যাঁ আমি টাকা চুরি করছি, আর আপনি যদি আমাকে মারবেন কারণ আমি আপনার টাকা চুরি করছি। এই ভয় থেকে মানুষ মিথ্যা বলে, সত্যকে ফেস মানে সত্য কথা বললে সে শাস্তি পাবে এই জিনিস থেকে, সে ভয় থেকে। মানে এইটা হচ্ছে মিথ্যা বলার দ্বিতীয় বৃহত্তম কারণ, যে আমি যদি সত্যি বলি তাহলে আমি কোনো কিছু হারাবো, নয়তো আমি শাস্তি পাবো, নয়তো আমি বিপদে পড়বো, নয়তো আমার কিছু মানে ক্ষতি হবে। এই ভয় থেকে মানুষ মিথ্যা কথা বলে। আলিতে মিথ্যা কথা বলে মানুষ। থার্ড কারণ হচ্ছে লজ্জা থেকে, যে আমার রবি তুমি ভাত খেয়েছো আজকে? হ্যাঁ ভাত খেয়েছি, কিন্তু আমি হয়তো ভাত খাইনি, আমার ভাত খাওয়ার টাকা ছিল না, কিন্তু এই কথাটা বলা আমার জন্য লজ্জা, এই জন্য আমি মিথ্যা কথা বলতে। সেরকম মানুষের অনেক জীবনের লজ্জার ঘটনা থাকে যেটা সে বলতে চায় না বলে মানুষ মিথ্যা কথা বলে। আরেকটা মিথ্যা কথা হচ্ছে এটা সম্পর্কের ক্ষেত্রে হয়, যে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য হারানোর ভয়ে মানুষ মিথ্যা কথা বলে। আর পঞ্চম যে মিথ্যা কথার কারণটা, সেটা সেটার পিছনে কোনো মানে সেটা হচ্ছে জাস্ট মানুষের অভ্যাস হয়ে গেছে। একটা মানুষ যখন মিথ্যা কথা বলতে থাকে, একটা মিথ্যাকে প্রমাণ করার জন্য আরেকটা মিথ্যা বলতে হয়, সেই মিথ্যাকে প্রমাণ করার জন্য আরেকটা মিথ্যা বলতে হয়, সেই মিথ্যাকে প্রমাণ করার জন্য আরেকটা মিথ্যা বলতে হয়। একটা পর্যায়ে সেই মানুষটা আবিষ্কার করে সে একটা মিথ্যার পাহাড়ের নিচে চাপা পড়ে গেছে, এবং তার অভ্যাস হয়ে যায়। এরপর সে আর ওই মিথ্যার লুপ থেকে, মিথ্যার জগৎ থেকে আর বেরোতে পারে না, পারে না, পারেই না। এবং মানুষের একটা পর্যায়ে মানুষ মিথ্যা মানে যারা খুব কন্টিনিউসলি মিথ্যা কথা বলে, যারা মিথ্যা মানে যে কোনো মেজর ব্যাপারে মিথ্যা কথা বলে, এবং আমি বলতেছি সেটা হচ্ছে ওই যে সুপ্রিম দুইটা ক্যাটাগরির মিথ্যা, প্রতারণা করার জন্য যারা মিথ্যা কথা বলে তাদের কিন্তু এটা পরে অভ্যাস হয়ে যায়, তারা কোনো কিছুতেই সত্যি কথাটা বলতে পারে না। মানে এবং মানে আপনি আপনি কিভাবে বুঝবেন যে একটা মানুষ সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে? এটা নিয়ে সারা পৃথিবীতে দারুণ উত্তেজনাকর গবেষণা হচ্ছে, বিশেষ করে যখন যখন চোর বাটপদের ধরা হয়, যখন ক্রিমিনালদেরকে ধরা হয়, তখন তাদের মুখ থেকে তো সত্যি কথাটা বের করতে হবে, কারণ যারা ক্রিমিনাল তারা তো বেশ ওয়েল ট্রেইন, তারা তো কোনো অবস্থাতে সত্যি কথা বলবে না। তো তাদের কাছ থেকে সত্য বের করার জন্য তারা যে কথাটা বলছে সেটা সঠিক কিনা সেটা তো যাচাই করতে হবে। এই জন্য অনেক কিছু আবিষ্কার করা হয়েছে, কিন্তু কোনো কিছুই কাজে দিচ্ছে না। এক নম্বর আবিষ্কার করা হচ্ছে যে তার বডি ল্যাঙ্গুয়েজ ফলো করা, তার চোখের পাতা পিটপিট করবে, তার হাত পা কাঁপবে, সে তোতলাবে, সে বারবার জিহ্বা দিয়ে ঠোঁট ভেজাবে, তার ব্লাড বুক ধরফর করবে, সে অস্থির হবে। এটা একদম ব্যর্থ হয়েছে, কারণ কি যারা প্রফেশনাল লায়ার তারা যখন কথা বলে পলক্ষীণভাবে তাদের হাত কাঁপে না, তাদের চোখের পাতা নড়ে না, তারা তোতলায় না, তারা নির্ভেজালভাবে একদম খুব ক্যাজুয়ালি মিথ্যা কথা বলে। কাজেই
হ্যাঁ
অনেক আরামেই দেখবেন, অনেক মেয়েই দেখবেন একটা প্রশ্ন জিজ্ঞেস আবার আপনার চোখের দিকে তাকায় প্রশ্নটা করতেছে, সত্যি যা বললেন সত্যি, ঠিক আছে? আপনি নিষ্পলক তার দিকে তাকায়, আমি মানে আমি সেই সব মেয়েদের উদ্দেশ্যে বলছি যে মানুষের চোখ সত্যি কথা সব
সময়। আমি খুব ভালো উদাহরণ দিচ্ছি যে আপনারা খেয়াল করে দেখবেন, এই শোতে আমাদের যেহেতু তিন ঘন্টা কথা বলতে হয় অনেক বানিয়ে প্রচুর মিথ্যা কথা বলতে হয়, এবং এই কারণে আপনারা খেয়াল করে দেখবেন যে রবি ভাই যখন বলে একদম ফ্লুয়েন্টলি বলতেছে, কোথাও আটকাচ্ছে না, কিন্তু আমি যখন বলি বলতে গেলে তোতলাই খুঁজে পাই না সব
না মিথ্যা বলতে গেলে তোতলাই তো পারে, বাট
কিছু কিছু মিথ্যুক আছে, মানে একটা বড় অংশ মিথ্যুক আছে, যারা তোতলানো ছাড়া, চোখের পাতা পিটপিট করা ছাড়া, হাত কচলানো ছাড়া মিথ্যা কথা বলতে পারে। সো আবার অনেকেই আছে যারা সত্যি বলে, কিন্তু সত্যি বলার সময় তাদের চোখের পাতা কাঁপে, তাদের হাত পা নড়ে, তাদের কথা আটকায় যায়, তারা কথা বলার সময় ফাউন্ডিং করে, এই অবস্থাও কিন্তু একটা মানুষ সত্যি কথা বলতে পারে। কাজে এটা কোনো স্ট্যান্ডার্ড হতে পারে না, এই পদ্ধতি বাতিল হয়েছে। আরেকটা পদ্ধতি বাতিল হয়েছে হচ্ছে যে লাই ডিটেক্টর নামে একটা যন্ত্র, যে এই লাই ডিটেক্টর দিয়ে মানুষের হার্টবিট মুখ, মানে যখন প্রথমে হচ্ছে লাই ডিটেক্টর দিয়ে একটা স্ট্যান্ডার্ড মেজার করা হয়। প্রথমে আমাকে একটা মেশিন লাগানো হল, ওই মেশিনে আমার পালস রেট, আমার হার্টবিট, আমার ব্রেনের গতি প্রকৃতি, এই তিনটা জিনিস মাপা যাবে। আমাকে কিছু প্রশ্ন করা হলো যেগুলি সত্যি হতো, যেমন রবি তুমি কি একটা ছেলে? আমি বললাম হ্যাঁ আমি একটা ছেলে। তুমি কি বিয়ে করছো? আমি বললাম হ্যাঁ আমি বিয়ে করছি। তোমার কি দুইটা মেয়ে আছে? হ্যাঁ আমার দুইটা মেয়ে আছে। তুমি কি ঢাকায় থাকো? আমি ঢাকায় থাকি। তুমি কি লেখাপড়া করছো? হ্যাঁ আমি লেখাপড়া করছি। তখন দেখা হয়, আচ্ছা আমি সত্যি যখন বলি তখন আমার ব্লাড প্রেশার থাকে এত, পালস রেট থাকে এত, আমার ব্রেনের MRI স্ক্যানটা হয় এরকম। আচ্ছা তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এর বাইরে গেলেই মিথ্যা। এরপর আমাকে নানান প্রশ্ন করা হলো এবং যখন রিডিংগুলো এর বাইরে আসে, ধরেন আমি যখন সত্য কথা বলি আমার পালস রেট 78-79-80 থাকে, আমি যখন মিথ্যা কথা বলি তখন যদি আমি আমাকে অন্য কোনো একটা প্রশ্ন করা হচ্ছে ওইখানে আমার পালস রেট বেড়ে 120 হয়ে গেল অথবা কমে 45 হয়ে গেল, তাহলে লাই ডিটেক্টর বলবে যে তুমি মিথ্যা কথা বলতেছ। বাট অনেক লাই ডিটেক্টর অনেক পুরোনো একটা মেশিন, কিন্তু এখনকার বিজ্ঞানীরা বলছে লাই ডিটেক্টর দিয়ে কাজ হয় না, কারণ যারা প্রফেশনাল লায়ার তারা যখন মানে মানে কথা মিথ্যা মানে ক্রনিক লায়ার অথবা সিরিয়াল লায়ার, তারা মিথ্যা কথা বলতে বলতে তাদের বডি সিস্টেমটা মিথ্যার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে, ফলে তারা যখন মিথ্যা বলে তাদের গলার স্বর যেমন কাঁপে না, তাদের চোখের পাতা যেমন কাঁপে না, তাদের হাত যেমন কাঁপে না, একইভাবে তাদের ইন্টারনাল কোনো পরিবর্তন হয় না, লাইক তাদের পালস রেট বাড়ে না কমে না, তাদের হার্টবিট বাড়ে না কমে না, তাদের ব্লাড প্রেশার স্টেবল থাকে, এমনকি তাদের ব্রেনের MRIও ঠিকঠাক চলে।
হ্যাঁ এই কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল যে লাই ডিটেক্টর যন্ত্র বাংলাদেশে একবার আনা হয়েছিল, এবং না দুটো কথা মনে পড়েছে, একটা হচ্ছে লাই ডিটেক্টর দিয়ে একটা খুব চমৎকার জনপ্রিয় একটা প্রোগ্রাম হয়েছিল, প্রথমে যুক্তরাষ্ট্রে হয়েছিল, যুক্তরাষ্ট্রের প্রোগ্রামটির কথা আমার ঠিক মনে নেই, তবে একই অনুকরণে ভারতে একটা প্রোগ্রাম হয়েছিল সাচকা সামনা নামে, সেই প্রোগ্রামটি হয়েছিল, খুবই জনপ্রিয় হয়েছিল। আর লাই ডিটেক্টর যন্ত্রটা বাংলাদেশেও একবার নিয়ে আসা হয়েছিল, এবং সেই যন্ত্রটা মানে যেহেতু লাই ডিটেক্টর খুবই খুবই রেয়ার, পৃথিবীতে হাতে গোনা কয়েকটা লাই ডিটেক্টর যন্ত্র বানানো হয়েছিল, এবং তার মধ্যে একটা বাংলাদেশে আনা হয়েছিল, এবং সেই যন্ত্রটা আমরা দেখতে গিয়েছিলাম, আমি রবি ভাই মিলে জাহিদ মিলে গিয়েছিলাম, এবং রবি ভাই খুব বললো যে দেখি তো আমি টেস্ট করে দেখি তো কি আসলে এই যন্ত্রটা কাজ করে কিনা। তারপর রবি ভাইকে টেস্ট করে নেওয়া হলো এবং সঙ্গে সঙ্গে সেই লাই ডিটেক্টর যন্ত্র দিয়ে ধোঁয়া বের হওয়া শুরু করলো। তারপর থেকে এই লাই ডিটেক্টর যন্ত্র, এই একটা যন্ত্রই বাংলাদেশে এসেছিল, কিন্তু আফসোস প্রথম যে ব্যক্তি সেই লাই ডিটেক্টরে বসেছিল বাংলাদেশে আসিফ ইমতিয়াজ রবি, এবং তারপর থেকে সেই যন্ত্রটা পুরোপুরি বিকল হয়ে যায়, এবং তখনই লাই ডিটেক্টরের উৎপাদনকারীরা সিদ্ধান্ত নেয় যে এই যন্ত্র পৃথিবীর সব মানুষের জন্য না, এই যন্ত্র আসলে এখনো মানে কার্যকরভাবে মিথ্যা ধরার জন্য তৈরি না, তখনই এর উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এরপর চলে আসে ট্রুথ সিরাম নামে একটা ওষুধ ইঞ্জেকশন, যে ট্রুথ সিরাম দেওয়ার পর ধারণা করা হয় যে মানুষ যেসব কারণে যেসব জৈবিক কারণে মানুষ মিথ্যা কথা বলতে প্রবৃত্ত হয়, সেই ট্রুথ সিরাম ইঞ্জেকশনটা দিলে মানুষের মধ্যে সেই প্রবৃত্তিগুলো থেমে থাকে, আটকে থাকে, তখন মানুষ হর হর করে সত্য কথা বলতে থাকে। কিন্তু ওই ট্রুথ সিরাম কি আসলে কাজ করতে রয়ে হয়? আমি
সেই ট্রুথ সিরাম যেটা খুব ফিল্মে মানে আগেকার হলিউড ফিল্মে খুব একজনকে ট্রুথ সিরাম দেওয়া হচ্ছে, তারপর সে গড়গড় করে সত্যি কথা বলছে না, সেই ট্রুথ সিরাম কাজ করে না, কারণ মানুষের মিথ্যা মানে মানুষ যখন মিথ্যা কথা বলে সেটা তার মনে অনেক গভীরে জন্ম, সেই মনের গহীনের সেই গভীরের মিথ্যার রুট অনেক গভীর, যেমন সত্য রুট যেমন গভীর মিথ্যার রুটটাও গভীর, কাজে এই গভীর পর্যন্ত পৌঁছায় কোনো ওষুধ ঠিকঠাক করে ফেলবে এইটার কোনো উপায় নেই। তবে হ্যাঁ আরেকটা পদ্ধতি আছে মানুষকে দিয়ে সত্যি বলা না, সেটা হচ্ছে যে কেউ ঘুমাতে গেছে মানে আপনার ঘুম ঘুম পাচ্ছে সেই সময় আপনি তার ইন্টারভিউ করবেন, অধিকাংশ মানুষ তো সেই সময় সত্যি কথা বলে, এবং অনেক গোয়েন্দা সংস্থা আছে তারা কিভাবে ইন্টারোগেট করে জানেন, আপনাকে 10টা প্রশ্ন দেওয়া হলো আসামি ধরেন না 10টা, আমাদের ধারণা কি আমাদের মানে সত্য একটা আসামিকে যখন ধরা হয় তাকে সত্য বলার উপায় কি,
একটা প্রচলিত পদ্ধতি আছে, তারা যেন মাইল লাগানো হয়, ডিম থেরাপি দেওয়া হয়, ইলেকট্রিক শক দেওয়া হয়, ঠিক আছে, এতে খুব বেশি কাজ হয় না। মাইটার খায় তারা মানে বানায় বুনায় বলে, ওটা আরো ভয়াবহ মিথ্যা কথা হয়। যে চুরি করে নাই সে মাইল খা, মাইল খাচ্ছে, এখন মাইলের হাত থেকে বাঁচার জন্য, ইলেকট্রিক শকের হাত থেকে বাঁচার জন্য সে এক পর্যায়ে বলে বসে, হ্যাঁ আমি চুরি করছি, আমি চুরি করছি, আমি প্রতিদিন চুরি করি, কাউকেও চুরি করলাম, কি করবে? কারণ ও যতক্ষণ না স্বীকার করছে যে আমি চুরি করছি, তখন তো পিটানো হচ্ছে। কাজে ও একসময় মানে মিথ্যা কথাটা বলে ফেলে, মানে আপনি সত্যি বের করতে গিয়ে আপনি মিথ্যা বের করলেন। এখনকার গোয়েন্দারা কি মানে এখনকার ইয়ে স্ট্যান্ডার্ড প্রসিডিউরটা কি জানেন? 10টা প্রশ্ন, তোমার নাম রাজীব, বয়স 42, বাড়ি রংপুর, বিয়ে করছো? হ্যাঁ। বাচ্চা কয়জন? একজন। প্রেম করো? হ্যাঁ। কয়টা? 5টা। এখন বলো তুমি কি চুরি করছো? না স্যার আমি চুরি করি। এই তো প্রশ্ন, সবার শেষে প্রশ্ন হচ্ছে তুমি কি চুরি করছো? না স্যার আমি চুরি করি নাই। এই প্রশ্ন ঘন্টার একই সিরিয়াল, তোমার এই আসলে আছে, তোমার নাম কি? রাজীব। বিয়ে করছো? হ্যাঁ। বাচ্চা কয়টা? 1টা। বাড়ি কই? রংপুর। বয়স কত? 42। তুমি কি চুরি করছো? না স্যার আমি চুরি করি। এটা কন্টিনিউয়াসলি 8-9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা, 17 ঘন্টা, 18 ঘন্টা, ফাইনালি যখন লেটে গিয়ে 25-26 ঘন্টায়, মানে আপনি ঘুমাচ্ছেন না, আপনাকে ঘুমাতে দেওয়া হচ্ছে না, একই প্রশ্ন করে যাওয়া হচ্ছে একদম প্রথম থেকে, একদম সিরিয়াল মেনটেন করে। একটা পর্যায়ে, একটা পর্যায়ে আপনার সেন্স কাজ করবে না, আপনার সবকিছু স্বপ্নের মতো মনে হবে, এবং তখন আপনি আর কথা বলবেন না, কথা বলবে আপনার সাবকনসিয়াস মাইন্ড। যে এই সাবকনসিয়াস মাইন্ড কি কি বলবে আপনাকে, বলি তোমার নাম কি?
আমার নাম রবি।
আমার নাম মফিস, আমি ঢাকায় আসার পর মফিস নাম খুব ব্যাকডেটেড, এই জন্য আমি রাজি। বয়স কত? 42। অরিজিনাল কথা বলে জানি না, 47 হবে। চুরি করছো? হ্যাঁ চুরি করছো। সাবকনসিয়াস মাইন্ড, মানুষ সাবকনসিয়াস মাইন্ড থেকে মাঝে মাঝে কথা বলে। আপনি আমি কিন্তু হরদমই কথা বলছি, আমি আপনি যখন কথা বলছি না, আমি তো খুব কনসিয়াসলি কথা বলছি, যে আমরা এই কথা বলার যাতে এই ভুলটা না হয়, এই ভুলটা যেন না হয়, কিন্তু আমরা যখন খুবই কনসিয়াসলিও কথা বলি, তখনও কিন্তু মাঝে মাঝে আমাদের সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মন, সেটা কথা,
সেটাই বোঝা যায়। আপনি একটা দুটো
সাবকনসিয়াস মাইন্ড কথা বলে বসে, ঠিক আছে? যেমন ধরেন আমি আমি ধরেন খুব খুব ক্যাজুয়ালি বলতেছি, যে আপনি আপনার বউ যখন আপনার পাশে শুয়ে অন্য পুরুষের গল্প করে, কিংবা আপনার বান্ধবী যখন আপনার পাশে বসে অন্য পুরুষের গল্প করে, আপনার তখন কেমন লাগে? তখন আপনি হঠাৎ করে রাব দিয়ে উঠলেন, বান্ধবী কেন পাশে শুবে না, এটা আপনি বলেননি, এটা বলছে আপনার সাবকনসিয়াস মাইন্ড। এবং সাবকনসিয়াস মাইন্ড এটা খুব মানে খুব শক্তভাবে, এটা মানে আপনি নিজেও বুঝেন নাই যে আপনার সাবকনসিয়াস মাইন্ড এই কথাটা বলে ওঠায়, আপনার সম্পর্কে একটা পিকচার কিন্তু ক্লিয়ার হয়ে গেল যারা সাবকনসিয়াস মাইন্ড নিয়ে কাজ করে তাদের কাছে। সেটা হচ্ছে আপনার যাবতীয় চিন্তা রাজি বিছানা কেন্দ্রে, বিছানা
এবং
প্রত্যেকটা বিরতির পর আবারও ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। বিছানা কেন্দ্রে, বিছানা কেন্দ্রে রাজি,
বিরতিটা আমরা 30 সেকেন্ড পরে নিচ্ছি। আপনার সাবকনসিয়াস মাইন্ড কেন সেই পার্থক্যটা গড়ে দেয়? নিশ্চয়ই আপনি শোয়া বলতে সেই মিনিংটাতেই যান, একটা প্রেমিকার পাশে একজন প্রেমিক শুইতেই পারে, আমার সাবকনসিয়াস মাইন্ড সেটা কখনোই ভাবে না। আমি প্রেমিকের পাশেও প্রেমিকাকে শোয়াতে পারি, স্বামীর পাশেও স্ত্রীকে শোয়াতে পারি, আমার মধ্যে সেই দুর্বলতাটা নাই, কিন্তু আপনার মধ্যে সেই দুর্বলতা আছে, এই কারণেই আপনি স্বামীর পাশে স্ত্রীকে শোয়াতে পারেন, কিন্তু প্রেমিকার পাশে প্রেমিককে শোয়াতে পারেন না। ছোট্ট একটা বিরতি,
ছোট্ট একটা বিরতিতে যাবো, তার আগে 10 সেকেন্ড একটা কথা বলি। আমি যে শোয়া বলতে ওই জিনিস বুঝিয়েছি, এটা যে আপনি নিজে থেকে বুঝে নিয়ে আমার উপর চাপিয়ে দিলেন, এটাই রাজীব আপনার সাবকনসিয়াস মাইন্ড। আমার শোয়া বলতে বুঝিয়েছি যে পার্কে কখনো প্রেমিক, পার্কে একটা রেস্টুরেন্টে প্রেমিক পাশাপাশি চাইলেই শুতে পারবে,
পারবে
কেন বলো? কিন্তু স্বামী স্ত্রীর ম্যাক্সিমাম কথা হয়, স্বামী স্ত্রীর
ম্যাক্সিমাম কথা
শুনছে, কারণ হচ্ছে কি স্বামী সারাদিন কাজ করে রাত্রে বাসায় ফিরে, ঠিক আছে, তারপরে টিভি দেখে, টিভিতে টক শো দেখে, স্ত্রী সেলাই টেলাই করে, তারপর তাদের সাংসারিক আলাপ কখন হয়? পাশাপাশি শুয়ে আলাপ হয়। তার মানে এই না রাজীব, তার মানে এই না যে শোয়া মানেই ওটা। আবার প্রেমিক প্রেমিকা যে বাস্তবতায় বাস করে, তারা কোথায় দেখা করে? তারা দেখা করে
আপনার ইয়েতে গ্লোরিয়া জিন্সে তারা দেখা করে আপনার ইয়েতে বেলুসিমোতে তারা দেখা করে আপনার এবিসির সামনে চায়ের দোকানে না সেখানে কি একটা একজোড়া প্রেমিক প্রেমিকা শুয়ে শুয়ে গল্প করতে পারে আমি কিন্তু রাজীব কথাটা খুব মৌলিক জায়গা থেকে বলছি
না
কিন্তু সেটাকে একটা আস্তে অস্থির অর্থে নিয়ে গেছে কে নিয়ে গেছে সাবকনসিয়াস মাইন্ড কার সাবকনসিয়াস মাইন্ড রাজীবের সাবকনসিয়াস মাইন্ড সেই সাবকনসিয়াস মাইন্ড আমাদের কি বলল সেই সাবকনসিয়াস মাইন্ড আমাদেরকে বলল রাজীব অসম্ভব শারীরিক ছোট্ট একটা বিরতি
আমরা 30 সেকেন্ড পরে বিরতিতে যাব আমার জগতে গ্লোরিয়া জিন্স নাই আমার জগতে নাবিলা নাই আমি গ্লোরিয়া জিন্সে বসে কফি খেতে পারি না আমি নাবিলাতে বসে আড্ডা দিতে পারি না কারণ সেটা খুবই ব্যয়বহুল আমার জীবনে সত্যিকারের প্রেমিকা নাই আমার জীবনে প্রেমিকারা আসে কল্পনায় এবং আমি প্রেমও করি কল্পনায় এবং আমি প্রেম করি সেরকম একটা জগতে সেরকম একটা উদ্যানে যেখানে সুন্দরভাবে মখমলের কার্পেটের মতো ঘাস বিছানো আকাশে মিটি মিটি তারা জ্বলছে সুন্দর বাতাস বইছে এবং একজন প্রেমিক একজন প্রেমিকা পাশে শুয়ে গল্প করছে প্রেমের গল্প
ছোট্ট একটা বিরতি
ছোট্ট একটা বিরতিতে রাজীব যাব
আমিও প্রেম নিয়ে রাজীব কল্পনা করি আমি যখন প্রেম নিয়ে কল্পনা করি তখন আমার কল্পনায় থাকে একটা ময়ূর পঙ্খী নৌকা যে নৌকার এক প্রান্তে আমার প্রেমিকা বসা আরেক প্রান্তে আমি বসা নৌকার দুই প্রান্তে মাঝখানে বিশাল ব্যবধান আমিও কল্পনা করি রাজীব সেই কল্পনায় একটা নদী থাকে যেই নদীতে যে নদীর পাড়ে আমি বসে রয়েছি এবং আমার প্রেমিকা সে আলতো করে নদীর পানিতে তার পা চুবাচ্ছে আমিও কল্পনা করি রাজীব প্রেমের কথা যেখানে একটা ট্রেন অজানা একটা দ্বীপের উদ্দেশ্যে চলে যাচ্ছে যেই ট্রেনের দুটো জানলায় মুখোমুখি আমি এবং আমার প্রেমিকা বসা কিন্তু আপনি যখন আপনার প্রেম এবং প্রেমিকা নিয়ে কল্পনা করেন তাদেরকে উদ্যানে নিয়ে যেতে হয় তাদেরকে পাশাপাশি শুয়ে দিতে হয় এটাই রাজীব আপনার সাবকনসিয়াস মাইন্ড এবং তার ডার্টিনেস ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন মেন্টোস খান বুদ্ধির বাত্তি আরো জ্বালান তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাচ রবি এবং আমার সঙ্গে রয়েছেন দি সিরিয়াল লায়ার এবং মেন্টালি সিক এবং যার সাবকনসিয়াস মাইন্ড খুব সুবিধার না রাজীব আসলে
না আমি আসলে আমরা একটা তর্কই করছিলাম বলা যায় বিরতির আগে যেখানে আপনি এবং আমি একটা তর্কের সমাধানে আসতে পারিনি আমার ভুলই হয়েছে রবি ভাই আমি ভুলে গিয়েছিলাম যে আপনি আর আমি একটা ভিন্ন জগতের মানুষ আপনার সময়কার এবং আমাদের সময়কার দৃষ্টিভঙ্গি আলাদা আপনাদের সময়ের আপনারা যারা মুরব্বী আপনারা যারা বড় তারা পাশাপাশি দুইটা মেয়ে শুয়ে থাকলেই শুয়ে থাকাটা সহ্য করতে পারেন না কিন্তু আমাদের সময়ে আমরা সেই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদে বিশ্বাস করি আমরা সেই ব্যক্তি সততায় বিশ্বাস করি পারস্পরিক শ্রদ্ধাশীলতায় বিশ্বাস করি এবং সেখানে আমাদের জগতে আমাদের বয়সে পাশাপাশি দুটো মেয়ে শুয়ে থাকা খুব একটা বড় কিছু না কিন্তু আপনাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি আপনাদের গোড়ামি আপনাদের অন্ধতা পাশাপাশি দুটো মেয়েকে হাঁটতে দেখলেও আপনার প্রতিবাদ জানান নারী এবং পুরুষ পাশাপাশি হাঁটতে পারে না আপনাদের মুরব্বীগিরি আপনাদের মোড়লগিরি আমরা সহ্য করে এসেছি তবে দিন বদলাচ্ছে দিন বদলাবে নতুন প্রজন্ম আসছে আসবে এবং সেই প্রজন্মরা বলবে একটা ছেলে একটা মেয়ের হাত ধরে হাতে হাত ধরার মধ্যে কোনো অপবিত্রতা নাই পাশাপাশি শুয়ে থাকার মধ্যে কোনো অশুচি নাই বরং আছে পবিত্র বিশুদ্ধতা এবং ভালোবাসা
আচ্ছা রাজীব আমি দোয়া করি এবং আমি সর্বান্তকরণে তোমাদের জন্য প্রার্থনা করি কিন্তু আমি শুনে খুবই আহত এবং আশাহত যে তোমার মতো একজন তাব্বকের তরুণ যার কল্পনা শক্তি এতখানি দুর্বল যে একটা ছেলে এবং একটা মেয়ে পাশাপাশি তারা শুয়ে ক্যালকুলাস নিয়ে চিন্তা করবে মহাকাশ বিজ্ঞান নিয়ে তারা ভাববে তাদের মনে সেই আগ্রহটা জাগবে না যে একটু হাতটা ধরে দেখি তাদের মধ্যে সেই আগ্রহটা জাগবে না যে আমি একটু আমার প্রেমিকার চুলের ঘ্রাণ নেই কিংবা প্রেমিকার মনে এই আগ্রহটা জাগবে না যে আমি আমার প্রেমিকার মাথা প্রেমিকের মাথায় চুলটা ধরে শক্ত চুলের গিটটা ধরে একটু টান মারি কেনার চোখের দিকে তাকাবে না
কেন
তোমরা এমন একটা অক্ষম অথর্ব জেনারেশন মানে যে জেনারেশন তুমি একা যে জেনারেশন আছো বলে আমার ধারণা আর কি তুমি তো নিজেই একটা জেনারেশন কাল্পনিক জেনারেশন বানাইছো রাজীব যে জেনারেশন
শুধু পাশাপাশি শুয়ে থাকে আর কিছু
না, অনেক কিছু না না, কেন বল কেন
পাশাপাশি শুয়ে তারা,
তারা পাখির ডাক শোনে, তারা
ঝিঝিপাকার ডাক শোনে,
তারা
ব্যাঙের ডাক,
তারা
তারা মেঘের ডাক শোনে, হরিণের ডাক শোনে,
তারা কবিতা পড়ে,
কবিতা পড়ে রাইট,
তারা গান করে,
তারা গান পাশাপাশি, তারা রেডিও পাশাপাশি শুয়ে, অদ্ভুত একটা, মানে তুমি কোন জেনারেশন আমি ঠিক ধরতে পারছি না, বাট তোমার এই জেনারেশনটা খুবই অদ্ভুত যে তারা যা কিছুই করে, তারা গান শুনবে, তারা কবিতা পড়বে, হ্যাঁ, তারা রেডিও শো করবে, সব পাশাপাশি শুয়েই করতে হবে,
সব
মানে কোনো কিছু পাশাপাশি দাঁড়িয়ে কিংবা,
হ্যাঁ হ্যাঁ, কেন দাঁড়াবে না, আশ্চর্যজনক কথা, অবশ্যই দাঁড়াবে, কিন্তু অবশ্যই দাঁড়াবে, হাঁটবে, গল্প করবে, কিন্তু শুতেও পারবে, কিন্তু আপনাদের প্রজন্ম যারা পাশাপাশি দাঁড়িয়ে থাকাই সহ্য করতে পারে না, তারা পাশাপাশি একটা ছেলে একটা মেয়ে শুয়ে আছে, এটা শুনলেই চিৎকার করে উঠে বলবে জাত কেন, জাত কেন।
না আমি আমি খুবই অবাক হচ্ছি রাজীব, যে মানে তুমি যেরকম মানে নিষ্কাম শোয়া বোঝাচ্ছ, ঠিক আছে, মানে তোমার তোমার কি মানে তোমার কল্পনা শক্তি যেখানেই যাচ্ছে ওটা মানে ছয় শুয়ে দিচ্ছ, মানে অদ্ভুত একটা ব্যাপার,
এই যে আপনার আসল রূপ,
না না না, তুমি যেখানেই
যাচ্ছ নিষ্কাম থেকে আপনি ধীরে ধীরে কামের দিকে,
ঠিক আছে, তুমি যেখানেই যাচ্ছ শুয়ে দিচ্ছ, যে গান গাইবে শুয়ে গান গা, আমাদের প্রজন্ম পাশাপাশি হয়, আমাদের প্রজন্ম পাশাপাশি শুয়ে দেশকে চিন্তা করে, মেয়র ইলেকশনে কাকে ভোট দেব, হ্যাঁ, এইটা তুমি আর তোমার বান্ধবী এটা চিন্তা করতে গেল, আপনাদের পাশাপাশি শুয়ে চিন্তা করতে হবে। মানে আমি এটাকে ভালো বলবো না, আবার রাজীব খারাপও বলবো, আমি কি বলবো জানো, ব্যাপারটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক, অসম্ভব দুঃখজনক, এর থেকে বড় দুঃখ আর নাই। আমার মনে হয় রাজীব, যে একটা জেনারেশন যখন শুয়ে থাকে, আমি তোমাকে একটা ঘটনা বলি, আমার এক বন্ধুর কথা আমি প্রায় শোতে বলি, পাওলো ইতালিয়ান, সেই পাওলো আমাদের ঢাকার একটা ইউনিভার্সিটিতে, সে সন্ধ্যাবেলা যেতাম, ইউনিভার্সিটির নাম নাই বাবু, সেই ইউনিভার্সিটিতে সন্ধ্যার সময় গিয়ে দেখতো যে সেখানে একটা জায়গা আছে টিচার্স স্টুডেন্ট মিলন মেলা, এবং সেইখানে একজন দুইজন না, শয়ে শয়ে ছেলে মেয়ে, ছেলে মেয়ে একসাথে পাশাপাশি তারা বসে রয়েছে, বা এক গাদা ছেলেরা চুপচাপ বিকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা বসে রয়েছে। পাওলো বলছিল, যেভাবে তোমাদের এই জেনারেশন বসা জেনারেশন কেন, মানে যে সময়টা তাদের ক্লাবে গিয়ে হইচই করার কথা, বাস্কেটবল গ্রাউন্ড মাতানোর কথা, সেখানে তারা পাশাপাশি বসে এক গাদা ছেলে গল্প করতেছে, অথবা ছেলে মেয়ে পাশাপাশি বসে গল্প করতেছে, অথবা একা একা কেউ ঝিম ধরে বসে রয়েছে, আপনি জানতেন সব বসে রয়েছে, যারা বসে রয়েছে সব ইয়াং ছেলে মেয়ে, সব বসে রয়েছে, হয় ছেলেরা একসঙ্গে বসে রয়েছে, নয়তো মেয়েরা একসঙ্গে, যে কোনো ক্যাম্পাসে যান গিয়ে দেখবেন সবাই বসে রয়েছে, পাশাপাশি বসে গুদগুদ গুদগুদ করতেছে, বাদাম খাচ্ছে, সিগারেট খাচ্ছে, কেউ বা বসে ঝিমাচ্ছে, প্রেমিক প্রেমিকা পাশাপাশি বসে রয়েছে, কেউ হয় ঝগড়া করতেছে, নয়তো চুপ করে বসে রয়েছে, নয়তো দুজন দুই দিকে তাকিয়ে কাঁদছে। পাওলো বলছিল, তোমাদের জেনারেশন হচ্ছে বসা জেনারেশন, যে বয়সে ক্লাবে গিয়ে হইচই করার কথা, ড্যান্স ফ্লোরে গিয়ে উদ্দাম নাচার কথা, সেখানে তোমরা মানে সবচেয়ে মানুষের রিক্রিয়েশনের সময়টা কোনটা, বিকাল থেকে আটটা নয়টা বলছে, সে সময় তো বসে রয়েছে, তোমার একটা বসা জেনারেশন। আজকে পাওলো আপনার কথা শুনলে বলছে, তোমাদের জেনারেশনটা রাজীব শোয়া জেনারেশন, রাজীব
পাওলোকে
এই দেশকে বদলাতে হবে, সমাজের অনেক কাজ আছে সেগুলো করতে হবে, আমাদের দেশে অনেক পিছিয়ে পড়া একটা দেশ, অনেক পিছিয়ে পড়া একটা সমাজ, এই সমাজের জন্য কাজ করতে হবে, এই সমাজের জন্য যুদ্ধ করতে হবে, যদি শুয়েই থাকো সারাদিন। আমি বুঝলাম যে তুমি খুব ভালোভাবে ভদ্রভাবে শুয়ে থাকো, শুয়ে থাকলে হবে না,
আমি এখানে অ্যাটলিস্ট দাঁড়াতে না পারো, উপর হও, উপর হয়ে সও, তারপর হামাগুড়ি দাও,
হামাগুড়ি দিতে দিতে তুমি একদিন বসতে পারবে, বসা থেকে একদিন তুমি উঠে দাঁড়াবে, তারপর আবার পড়ে যাবে, তারপর একদিন তুমি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারবে কয়েক মিনিট, সেই কয়েক মিনিটে দাঁড়িয়ে থাকা রাজীব তোমাকে শেখাবে, তোমাকে সাহস যোগাবে আরো কয়েক ইঞ্চি হাঁটার জন্য, হাঁটতে গিয়ে তুমি হোঁচট খেয়ে পড়ে গিয়ে অবশ্যই পড়বে, অবশ্যই তো পারবে, তুমি তো রাজীব বাবা, তুমি বাবা, তুমি পাবা সোয়াদ চান, তবু চিত হয়ে শুয়ে থেকো না,
আমির খানের
হাঁটো এইভাবে রাজীব,
তুমি একদিন দৌড়াতে শিখবে, তোমার জেনারেশন মানে তুমি কোন জেনারেশন রিপ্রেজেন্ট করো আমি জানি না, সেই জেনারেশন দৌড়াতে শিখবে। এই জেনারেশনকে দৌড়াতে হবে, সারা বিশ্ব দৌড়াচ্ছে,
অবশ্যই
দৌড়াতে হবে, দৌড়াবে এবং শুয়ে শুয়ে কি যেন বললে তুমি, শুয়ে শুয়ে যে তারা বীজগণিত নিয়ে আলোচনা করবে, ক্যালকুলাস নিয়ে আলোচনা করবে, ক্রিকেট নিয়ে আলোচনা করবে, মেয়ের রিলেশন কাকে বোর্ড দিয়ে আলোচনা করবে।
এয়ারপোর্টে নামলো, নামার পর সে যদি চিন্তাইকারীর পাল্লায় পড়ে তখন সে দেশে ফিরে গিয়ে কি বলবো জানেন? ওই দেশে খালি চিন্তাইকারীতে বাংলাদেশ, তুমি জানো বাংলাদেশ মানে চিন্তাইকারীতে গিজগি। একটা বিদেশি সে যদি আমার মতো একটা ভদ্র ছেলের সামনে প্রথম পড়ে, আমি তাকে বলবো বাংলাদেশে তুমি প্রথম এসেছো, কোথায় যাবা, কি করবা, ভদ্রভাবে তাকে নিয়ে যাবে, তখন সে বিদেশ গিয়ে বলবে ওই দেশের মানুষরা খুব ভালো, খুব ভদ্র। আপনার পাওলো ছোট্ট একটা পৃথিবী, ছোট্ট একটা বাংলাদেশ থেকে পাওলো পুরো পুরো দৃশ্যটা দেখতে পারেনি। এই প্রজন্ম কেন বসে থাকে, এই প্রজন্ম কেন উদ্যম নিয়ে নাচতে পারে না? কারণ পাওলো জানে না যে যাকে সে অভিযোগটা করতেছে তারাই হচ্ছে এই সমাজের মুরব্বী, তারাই এই প্রজন্মকে বলেছে, চোখ রাঙানি দিয়ে বলেছে, খবরদার উদ্দাম ভাবে নাচবি না, উদ্দাম ভাবে করবি না, ওটা বেয়াদবি, বসে থাক। আপনাদের মতো মুরব্বীরাই শিখিয়েছে বসে আঁকো, সুমনের গায়ে বসে আঁকবের কারণ আমাদের মুরব্বীরা বসে বাচ্চাদেরকে
বাচ্চারা সব আঁকো,
বাচ্চারা সব আঁকো,
গোল কর,
হ্যাঁ
বসে আঁকো
আঁকো, এটা ধমক দিয়ে বলার কিছু নাই
রাজীব,
বসে আঁকো বলতে হয় অনুপ্রেরণা দিয়ে,
অনুপ্রেরণা দিয়ে। কিন্তু রাজীব সুমন বলছে আপনাদেরকে বসে আঁকতে, শুয়ে ভাবতে বলে নাই, ও বললো বসে আঁকতে, আর আপনি শুয়ে ভাবতে শুরু করলেন। রাজীব চিত হয়ে শুয়ে আসতো, পাশ পেল উপর হয়ে সব হামাগুড়ি দাও, উঠে বসো, দাঁড়াও, এক পা দুপা করে হাঁটো, তারপর দৌড়ো।
সিরিয়াসলি রাজীব না সেইটাই, এবং পাওলো আরেকটা, পাওলো আরেকটা পৃথিবী বা আরেকটা বাংলাদেশ দেখে নাই, যে বাংলাদেশে তরুণরা শুধু বসে বসে বাদাম চিবায় না, বসে বসে প্রেমিকার সঙ্গে ফুসুর ফুসুর করে না,
তারা শুয়ে শো মেয়র ইলেকশন
তরুণরা
এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, তাই তো
তরুণরা, সেই বাংলাদেশের তরুণরা কখনো কখনো জেগে ওঠে, কখনো কখনো বিপ্লবের ডাক দেয়, ডাক দেয় বলে বাংলাদেশে 52 আসে, 66 আসে, 71 আসে। দই ভাই তরুণদেরকে অবহেলা করবেন না, বুড়ো হয়ে গেছেন, 40 পেরোলেই চালছে, আজকে যে শীষ দিয়ে গান গায়, কোন গান গায়,
যে 52 গল্প মারাচ্ছ, যে 69 গল্প বলছো, যে 71 গল্প বলছো,
আপনার ভাষা এখন
তখন
সাবকনসিয়াস মাইন্ড থেকে উঠে সংযত করেন,
তখন 52 কে লড়াই করছিল আমার পেছনে
না, সেটাই
69
আপনার প্রজন্মের তরুণরা করেছিল, ধরা করে নাই, ঠিক আছে,
এই তো ভুল করলা, 71 আমার প্রজন্মের, আমার 71 আমার বয়স ছিল 71 বছর, সেও লড়াই করছে, আবার যে 7 বছরের ছেলে সেও লড়াই করছে। তোমাদের এখনকার এই 2015 জেনারেশন, তুমি তো 2015 জেনারেশন না, তুমি হচ্ছে 2025 জেনারেশন, যারা পাশাপাশি শুয়ে থাকা ছাড়া আর কিচ্ছু ভাবতে
পারো না,
আর কিচ্ছু করতে পারো
না, আপনাদের পাশাপাশি শুয়ে থাকাটাকে কুৎসিত ভাবে ভাবা ছাড়া আর কিছুই ভাবতে পারো,
আমি মোটেও কুৎসিত ভাবে ভাবছি না, আমি বলতেছি রাজীব উপর হও, উপর হও
না, আমরা
ঠিক আছে, যদি খাটে থাকো খাটের উপর হও, যদি মাঠে থাকো মাঠের উপর হও, যদি মরুভূমিতে থাকো মরুভূমির উপর হও, যদি স্টুডিওর ফ্লোরে থাকো ফ্লোরের উপর হও, তারপর হামাগুড়ি দাও, তারপর উঠে বসো, তারপর দাঁড়াও, তারপর দৌড়াও, কোথায় দৌড়াবা এবার বলো, যে কোথায় দৌড়াবো, তোমাদের মাথা এত নিরেট, তোমরা এটাও বলতে পারো না যে কোথায় কোথায় দৌড়াবো, কিসের পিছনে দৌড়াবা, আরেকটা খাতের দিকে,
আপনারা বলবেন দৌড়াও ট্রেডমিলের উপর যাতে শরীর ফিট থাকে, আমি বলবো দৌড়াও স্বপ্নের পিছনে, দৌড়াও
এক্স্যাক্টলি, দৌড়াও
স্বপ্নের পিছনে,
দৌড়াও আকাঙ্ক্ষার পিছনে,
নো আকাঙ্ক্ষা না,
রান আফটার ড্রিম এন্ড রান আফটার ডিজায়ার টু ডিফারেন্ট থিং, আকাঙ্ক্ষার পিছনে কখনো দৌড়িও না, আকাঙ্ক্ষা তোমাকে শেষ করে দেবে, দৌড়াবার স্বপ্নের পিছনে, আকাঙ্ক্ষা আর স্বপ্নের মধ্যে পার্থক্য কি জানো,
আকাঙ্ক্ষা হচ্ছে স্বপ্নের জ্বালালি,
নো
আকাঙ্ক্ষা হচ্ছে,
আকাঙ্ক্ষা হচ্ছে গ্রিড, আকাঙ্ক্ষা হচ্ছে সেই জিনিস,
এই যে আপনাদের
স্বপ্ন আকাঙ্ক্ষা দুইটা দুই জিনিস।
আপনাদের প্রজন্মের সমস্যা হচ্ছে আপনারা
স্বপ্ন আকাঙ্ক্ষা
দুইটা দুই জিনিস। যৌবন শব্দটাকে অশ্লীল শব্দ হিসেবে
নো,
যে যৌবন শুনতে কেমন খারাপ লাগে।
নো নো,
স্বপ্ন হচ্ছে একটা
যৌবনের জ্বালানি
এবং আকাঙ্ক্ষা
যারা কারা হয়েছে করে তোমার প্রজন্ম। আমাদের ছিল কি যৌবনের উন্মাদনা, তোমার প্রজন্মে কি আছে
উন্মাদনার যৌবন
না যৌবনের জ্বালা, দুইটা দুই জিনিস আছে। তুমি যেমন স্বপ্ন এবং আকাঙ্ক্ষা ক্যাক করে ফেলছো, উচ্চ আশা এবং লোভ ক্যাক করে ফেলছো।
কি বললেন?
উচ্চ আশা,
আশা না,
হ্যাঁ
আচ্ছা মানে
রাজীব তোমার সাবকনসাস মাইন্ড উচ্চ আশা শুনলে তুমি তার মধ্যে একটা মেন নাম খুঁজে বের করো, আশা না তোমার সাবকনসাস।
আমরা অনুষ্ঠানের শেষের দিকে এবং আমরা আজকে চমৎকার একটা শো হয়েছে এবং মিথ্যা নিয়ে, এবং আমি রবি ভাই শেষে বলবে আমি তার আগে বলে নিই, আসলেই আমি কাউকেই ভালোবাসি না। আমি জানি না এখনো একলাবতীরা শুনছে কিনা, আমি কাউকেই ভালোবাসি না। আমি প্রেমিক হিসেবে মানে মিথ্যা নিয়ে শো করতে এসে শেষ পর্যায়ে আমি খুব ভীষণভাবে সত্যি কথা বলছি, আমি কাউকেই ভালোবাসি না। আমি নিজেকেই ভালোবাসি, আমি খুবই আত্মকেন্দ্রিক একটা মানুষ এবং আমার পক্ষে কাউকে ভালোবাসা সম্ভব না। যার ফলে আমি যদি কাউকে বলে থাকি আমি তোমাকে ভালোবাসি, এটা হচ্ছে ভীষণ রকমের মিথ্যা রকমের একটা কথা। এই কথাকে কখনো বিশ্বাস করে ঠকবে না। তোমরা ভালো থেকো, সুখে থেকো।
আমি একটা কথা বলি, আমি এক সময় ভালোবাসতাম, এখনো হয়তো বা বাসি নিজের অজান্তে, কিন্তু আমি চেষ্টা করছি যাতে আমাকে আর কখনো কাউকে ভালোবাসতে না হয়। আমার এখনকার সংগ্রাম ভালোবাসা ভুলে যাওয়ার সংগ্রাম, এখনকার সংগ্রাম নিজেকে নিয়ে মগ্ন হয়ে থাকার সংগ্রাম, এবং সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না।